This track was downloaded from fusionbd.com.
পরিচ্ছন্নতার অভিব্যক্তিতে সাধারণত যে আর্ট ফিল্ম ধরনের সিনেমা যেগুলো দেখি আমরা, সেখানে হয়তো এই ধরনের লুক আমরা দেখতে পছন্দ করি। শায়লা, পরিবারে কে কে আছেন?
জি, আমার পরিবারে দু বোন আছেন, বাবা মা আছেন।
আপনি সহ দু বোন, আপনি বাদে দু বোন?
আমি সহ তিন বোন।
তিন বোন
আর বাবা মা আছেন।
আচ্ছা, বাবা মা তিন বোন, এই মিলিয়ে আপনাদের পরিবার। এবং খুব ছোটবেলা থেকে একটু শুনতে চাইব, ছোটবেলা থেকে আপনার বড় হওয়া এবং বড় হওয়ার পর থেকে আপনার জীবনের বাকি পথ পরিক্রমা।
খুব ছোটবেলায় কিছু বুঝতাম না, মানে এখন মনে হয় যে যে মানুষটা যত বেশি মানে যত কম বুঝে তার জন্য সেটা তত বেশি ভালো, মানে সে কষ্ট পায় না। ছোটবেলা জীবনটা ছিল অন্যরকম, যে প্রত্যেক দিন এক একটা স্বপ্ন দেখতাম যে বড় হয়ে এটা হব, ওইটা হব, মানে ওইভাবে চাওয়াটা অনেক ছিল। স্বপ্ন দেখতাম ছোটবেলা থেকে যে না, একদিন বড় হলে ভালো কিছু করব। কিন্তু যখন বড় হলাম, তারপরে কলেজ পাস করলাম, কলেজ পর্যন্ত আমার মধ্যে ম্যাচুরিটিটা আসেনি, তখনও বেশ আমি বেসিক্যালি গার্লস স্কুলে পড়েছি। পরে কলেজে উঠে সাধারণত আমি মানে গার্লস বয়েজ দুটোই ছিল ওখানে, তো তখন একটু কেমন ছেলে না মেয়েরা একসঙ্গে, তো তখন আসলে আমি বুঝতাম না যে মানে ছেলে মেয়ে, কিংবা আমি সবসময় ছেলেদের অ্যাভয়েড করতাম। ছেলেরা ডান দিকে থাকলে আমি বাম দিক দিয়ে হাঁটতাম, মানে আমি প্রচন্ড ভীতু ছিলাম। আমার আম্মু ছাড়া আমি কোথাও যেতাম না, আমি কোথাও গিয়ে কথা বলতে পারতাম না, খুব নার্ভাস হয়ে যেতাম। তারপরে যখন আমি ইউনিভার্সিটিতে উঠি, ওঠার পরে আস্তে আস্তে আমার ম্যাচুরিটিটা আসতে শুরু করে, মানে ফার্স্ট ইয়ারে থাকতে না, তখন যখন আমার মানে ভালোবাসাটা শুরু হল, ঠিক তখন থেকে আমার আস্তে আস্তে আমার মধ্যে ম্যাচুরিটিটা আসা শুরু করে। কিন্তু তার আগ পর্যন্ত ভালোই ছিলাম আমার কাছে মনে হয়, কারণ পরে যখন ম্যাচুরিটিটা আসতে শুরু করলো, খুব বেশি বুঝলাম সব ব্যাপারে যে হ্যাঁ বুঝতে শিখছি, তখন কষ্টটা বাড়তে শুরু করলো।
শায়লার যে ফেলে আসা দিনগুলো, মানে আমরা যখন কোন খারাপ মুহূর্ত আসে, দেখা যাচ্ছে যে আমি প্রচন্ড অসুস্থ বা কোন কারণে প্রচন্ড রকম কষ্ট পেয়েছি, তখন যেই দিনগুলোর কথা মনে করে মনটাকে অটোমেটিক ভালো করে নেওয়া যায় সবার জন্য, সেটি হচ্ছে তার শৈশব কৈশোর এই সময়গুলো। তো এই এই দিনগুলোতে যদি বলি যে খুব মনে রাখার মতো কোনো ঘটনা বা সেই রকম কোন চুম্বকীয় ঘটনা যদি আমাদের সাথে একটু বলতেন।
জি, ওইভাবে আসলে মনে করতে পারছি না, তারপরও সত্যি কথা বলতে যে আমার এসএসসি পরীক্ষার কথা বলি, এসএসসি পরীক্ষার আগে আমি অসুস্থ হয়ে পড়ি। তো বেসিক্যালি যেটা হয়, আমার পরীক্ষা অনেক খারাপ হয়, আমি পরীক্ষা রেজাল্ট আমি চিন্তা করি যে আমি মনে হয় পাশই করব না, তো ভয় ওই মধ্যে আমার মধ্যে খুব বেশি কাজ করছে। আমি নিজে রেজাল্ট আনতে যাইনি, তখন বলতে গেলে ছোটই ছিলাম অনেক, তো আমার ফ্যামিলি থেকে আমার টিচার গেলেন, টিচার গিয়ে বললে যে হ্যাঁ মানে আমি পাশ করেছি আর কি। তখন মানে আমার মাও চিন্তা করতে পারেনি যে মেয়েটা এত অসুস্থ থেকে মানে এর মধ্যে যে মেয়েটা পাশ করবে। তো যখন পাশ করলাম, আসলে ওই সময় যে অনুভূতিটা ছিল, আমার আম্মা যায় না মাঝে বসে কাঁদত আর বলতো আমার মেয়েটাকে অন্তত পড়ানা তুমি পাশ করিয়ে দিও, মানে ও তো অনেক কষ্ট পেয়ে পরীক্ষা দিয়েছে। তো ওই সময় আসলে অনুভূতিটা অন্যরকম ছিল যে হ্যাঁ আমি মানে আমি এত অসুস্থ থাকার সত্ত্বেও একটু নারাজ ছিলাম উপরওয়ালার প্রতি যে কেন আমি এখন অসুস্থ হয়ে গেলাম পরীক্ষার আগে আগে। তো তখন আমার মানে যখন রেজাল্টটা বের হলো আমি হ্যাঁ আমি পাশ করেছি, তখন আসলে অনুভূতিটা অনেক বেশি আবেগপ্লুত ছিল।
এবং এই ফাঁকে জানিয়ে রাখি শায়লা, আপনি যেভাবে কথা বলছেন এবং আপনার যেটাকে আমরা বলি ওয়ে অব প্রেজেন্টেশন, এটা কিন্তু অনেক ভালো। আপনি আমার কাছে মনে হচ্ছে যে আপনি হয়তো প্রফেশনাল লাইফে খুব ভালোভাবে কথা বলতে হয়, অনেক প্রেজেন্টেবল রাখতে হয়, এ ধরনের প্রফেশন হয়তো। এবং আপনি সেই কারণে আমি বলবো যে কোনোভাবে নার্ভাস হবেন না, যে আপনি যে অনুষ্ঠানটি শুনে এসেছেন এতদিন, এখন আপনার হয়ে অনেকে শুনছে, তারা হয়তো বিরক্ত হচ্ছে বা বুঝতে পারছে কিনা, আপনি কনফিডেন্ট থাকুন যে তারা খুব ভালোভাবে আপনার কথাগুলো বুঝতে পারছে
ইনশাআল্লাহ।
আচ্ছা, এখন চলে আসি আপনার জীবনে কি কখনো প্রেম বা ভালোবাসা এর সাক্ষাৎ হয়েছে, যদি হয়ে থাকে কিভাবে, এবং বাকি সময়গুলো আপনার কাছে থাকবে মাইক্রোফোন, আপনি আপনার মতো করে বলুন।
আচ্ছা, মানে যেটা বললাম গুরু, যে মানে স্কুল পার করেছি গার্লস কলেজে, সরি গার্লস স্কুলে, তারপরে কলেজে উঠে ওইভাবে প্রেমে পড়া হয়নি, তবে ভালো লাগতো আর কি, হয়তো বা ভালো লাগতো কোন একটা মানুষকে, কিন্তু এভাবে বলতে পারি নাই। মানে তখন আসলে ভালো লাগা আর ভালোবাসাটা আসলে আমার মনে হয় না যে এক, তো ভালো লাগতো। হ্যাঁ, তখন তো অনেক সময় আমাদের সিনেমা শাহরুখ খানকে দেখেও তো ভালো লাগে। আসলে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে মানে আমি ডিফারেন্সটা তখনই বুঝতে পারলাম যখন আসলে আমি ভালোবাসতে শুরু করলাম। সেটা হচ্ছে আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি হঠাৎ করে একটা ফোনে আর কি কথা হয়, একটা মানুষ আমাকে ফোন করে, তো যে মানুষটা ফোন করেছিল কেন জানি তার গলার ভয়েসটা আমাকে এত বেশি আকৃষ্ট করল যে খুব ভালো লাগলো তার সাথে কথা বলে। আমি কিন্তু তাকে ওইভাবে চিনি না, এভাবে জানি না, কিন্তু তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অবশ্য তখন অনেক ছোট ছিলাম, আবেগটা খুব বেশি কাজ করত, এভাবে ঠিক আছে, সেও ফোন দিত আমিও কথা বলতাম, এভাবে কথা বলতে বলতে সে আমার খুব ভালো বন্ধু হয়ে গেল। তো তারপরে সেটা ছিল 2005 এর নভেম্বর থেকে এভাবে কথা হতে থাকলো আমাদের। তো তারপরে বেসিক্যালি মানে বন্ধুত্ব থেকে ভালো লাগাটা আরো বেশি গাঢ় হতে শুরু করলো, তাকে আরো বেশি ভালো লাগতো, সে আমাকে মানে বলতো যে এটা এভাবে না, এভাবে করো, এভাবে করলে ভালো হবে, তার কথা আমি মানে মেনে চলতাম, ভালো লাগতো আর কি। তো এইভাবে মানে বুঝতে পারতাম দুজনেই যে হ্যাঁ মানে ভালো লাগা শুরু হচ্ছে আমাদের দুজনের ভিতরে। তো ওইভাবে কেউ কাউকে প্রকাশ করি নাই, করতাম না। তো এক সময় বেসিক্যালি পরের বছর ফেব্রুয়ারি মাস চলে আসলো, তো আমাকে সে ভ্যালেন্টাইন গিফট দেবে, কিন্তু আমরা কেউ কার সাথে দেখা করিনি, আমাদের প্রেম চলছে দেখা না করে, আমি তাকে অনেক ভালোবাসছি দেখা না করি, মানে মনের মধ্যে একটা জাস্ট একটা আকৃতি যে
এমন হতে পারে।
হ্যাঁ, এমন হতে পারে বলতে যে আমার তার বললাম না, আমি তার ভয়েসটাকে বেশি ভালোবেসে ফেলেছিলাম, এবং ভয়েস দিয়ে আমি সব সম্পূর্ণ মানে জাস্ট মনের মধ্যে একটা আকৃতি যে সেই মানুষটা এমন, সেই মানুষটা এমন। তবে আমার কাছে গুরু সব সময় মনে হতো যে একটা মানুষের মনটা সুন্দর হওয়া উচিত, মানুষ দেখতে অনেক সুন্দর হলো তার মনটা যদি অসুন্দর হয় তার সাথে তো না মানে কদিন মানে বেশি দিন আসলে থাকা যায় না, হয়তো বা এক বছর দু বছর। মন মানে আমার কাছে মনে হয় মনের ইম্পর্টেন্সটা সব থেকে বেশি, তবে এটা ভেবেই আমি তার সাথে কথা বলতে ভালো লাগতো, তার মানসিকতা মনে হতো অনেক ভালো। তো এইভাবে আর কি। তো বেসিক্যালি 14 ফেব্রুয়ারিতে মানে আমাকে সারপ্রাইজই দিল, ওর সাথে দেখা হয়নি, ও একটা কার্ড কিনলো মানে যেটা আসলে আমি দেখি নাই ফার্স্টে, আর একটা গিফট একটা দোকানে, মানে ও আর আমি এক শহরে ছিলাম না, ও আর একটা শহরে ছিল, আমি আর একটা শহরে ছিলাম, তো ও আমার সিটিতে মানে আমার শহরে এসে ও একটা দোকানে কার্ড আর গিফটটা রেখে যায়, তো পরে গিয়ে আমি নিয়ে আসি, কিন্তু কেউ কারোর প্রতি কিন্তু ডিসঅনেস্টি করি নাই আর কি, যে লুকিয়ে
দেখার চেষ্টা করা হয়নি,
না না, মানে আমাদের মধ্যে ওইরকম মানে ডিসঅনেস্টিটা ছিল না, মানে ও এসে রেখে গিয়েছে, ও চলে গিয়েছে, তারপর আমি বেসিক্যালি ও চলে যাওয়ার পর আমাকে ফোন করেছে, তারপরে আমি গিয়েছি, তখন জিজ্ঞেস করলাম যে একটা ছেলে আসছিল, বলে হ্যাঁ কিরকম, বলে ভাইটা সুন্দর আছে, তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি গিফটটা নিয়ে আসলাম, দেখলাম খুব মানে ফার্স্ট ভ্যালেন্টাইন গিফট আমার, সত্যি কথা বলছি কি এর আগে আমি ভালোবাসিনি, তো ওইভাবে মানে আবেগটা এত বেশি ছিল, কার্ডটা দেখলাম ওর গিফটটা দেখলাম, মনে হলো যে সবকিছু পেয়ে গেছি আমি, তো খুব সযত্নে রাখলাম ওটা। তারপরে আমাদের আবার কথা হয়, এভাবে এক বছর কথা হয় আমাদের না দেখে, তারপরে হঠাৎ করে চিন্তা করি যে ঠিক আছে আমরা দেখা করব, তো ঠিক ওর সাথে আমার ঠিক এক বছর পরে, এক বছর কি এক বছর একটু বেশি হতে পারে, এই মুহূর্তে এভাবে মানে
সময়টা তো আসলে মনোযোগ করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমার দেখা হলো, তো ও আমার ওকে দেখে আমি ওর দিকে তাকাতে পারিনি আর কি, এত বেশি নার্ভাস ছিলাম। ওর ফ্রেন্ড ছিল সাথে, আমার ফ্রেন্ডে যাওয়ার কথা ছিল, সাথে যায়নি, তো বেসিক্যালি আমি নার্ভাস হবই, আমি ওর দিকে তাকাতেই পারছি না, ও অনেক তাকিয়ে আছে। তো ফার্স্ট বার ওকে আমি দেখি নাই, ওর দিকে তাকাতেই পারিনি, ওর গালে অনেক দাড়ি ছিল, মাথায় অনেক বড় বড় চুল ছিল, মানে মানে অনেক বড় চুল ছিল, তো আমি ওর দিকে তাকাই না, জাস্ট চুল দেখছি আর দাড়ি দেখছি আর কিছু দেখি না। পরে চিন্তা করছি যে কেমন হবে, আচ্ছা যাই হোক, তাকে তো আমি ভালোবাসি। তারপরে তার সাথে আমার সেকেন্ড টাইম আবার দেখা হলো কিছুদিন পরে, তখন আমি একটু নার্ভাসনেসটা কাটিয়ে তার সাথে তার দিকে তাকালাম আর কি, দেখলাম সে অনেক সুন্দর দেখতে, আর আমাকে সে দেখলো, দেখে তার আমাকে দেখে অতটা ভালো লাগে নাই। বেসিক্যালি সে অনেক সুন্দর দেখতে, সুদর্শন পুরুষ বলতে যেটা বোঝায়, সে অনেক লম্বা, তার ফিগার স্ট্রাকচার অনেক ভালো ছিল, তখন একটু বাচ্চা ছিল, তো চুলগুলো বড় বড় রাখত আর কি, অনেক সুন্দর ছিল চুলগুলা। তো ও তখন অনার্স পড়ত, মানে ও সেকেন্ড ইয়ারে সম্ভবত, আর আমি হচ্ছে কেবল ভার্সিটি কোচিং, সরি মানে থার্ড ইয়ারে, মানে ওর সাথে যখন আমার পরিচয় তখন ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আর আমি তখন ভার্সিটিতে উঠব, এরকম সিচুয়েশন হয়। তো দেখা হলো, তারপর আমাকে দেখে ওর এতটা ভালো লাগে নাই, পরে চিন্তা করলো যে ঠিক আছে,
ওর যে দেখে ভালো লাগেনি এটা কেন মনে হলো, তার এক্সপ্রেশন দেখে?
না অ্যাকচুয়ালি ও আমাকে এটা বলে নাই, ওর এক্সপ্রেশনটা ওই সময় আমাকে অত বুঝতেও দেয় নাই, জাস্ট মানে আমিও তো সেকেন্ডে হইলো, অনেক নার্ভাস কথা বললাম, মানে ওইভাবে আর কি, যে প্রেমিক প্রেমিকা বলতে হ্যাঁ কথা বলছি, ও একদিকে বসা আমি একদিকে বসা, ওইভাবে কথা বলছি আর কি। তো চলে আসার পরে ওকে ফোন দিল, এবং ও আমার সব আমার সাথে সবকিছু শেয়ার করত, এবং আমি ওর সাথে সবকিছু শেয়ার করতাম। ও কখনো এরকম হতো না যে মানে আমি একটা জিনিস ওর কাছে লুকাইছি, ও আমার কাছে ফার্স্টে থেকেই বলতো যে তুমি দেখো আমার কাছে কিচ্ছু লুকাবা না, এবং যত কষ্ট হোক সেটাতে, সেই কথাটাতে তুমি যদি কষ্টও পাও তারপরও আমি তোমার সাথে শেয়ার করব, কারণ পৃথিবীতে একটা মানুষই আছে যে হচ্ছে তুমি, তোমার সাথে আমি সবকিছু শেয়ার করব, এবং এটা তোমার ভালোর জন্যই। আমিও ঠিক, আমার বান্ধবীরা বলতো যে বয়ফ্রেন্ডের সাথে এত কিছু শেয়ার করা ঠিক না, তারা কিন্তু সেগুলো নিয়ে পরে অনেক অ্যানালাইসিস করে অনেক বেশি প্রবলেম করবে। তো ওরা দেখতাম বেসিক্যালি অনেক বেশি লুকাতো, বলতো না, বাট আমি কিন্তু সবসময় বলতাম, এবং ঝগড়াও বাঁধত, ঝগড়া বাঁধলেও একটু মিষ্টিই লাগত, ঝগড়া বেঁধে মান অভিমান আবার
অনেক স্ট্রেট ছিল যে আমার তোমাকে দেখে ভালো লাগে
না, না সে অনেক কথা মানে ঘুরিয়ে পেঁচিয়ে আর কি, মানে সে আমার
ফাইনালি বলছে যে তোমাকে,
হ্যাঁ মানে তোমাকে আমাকে দেখে অত ভালো লাগে না, বেসিক্যালি ও অনেক লম্বা, তো আমি হাইট এত ভালো না, তো ওর আসলে একটা স্বপ্নে ও যেরকম আসলে মানে আকৃতি গড়েছিল আর কি, সেরকম আমি না আর কি। কিন্তু আমি পর তখন আর কি বলবো, তখন ও বলল যে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে তো আমি অনেকদিন ধরে কথা বলি, তো তোমার প্রতি একটা মানে আমার যে তোমাকে তো অনেক মানে ভালোবাসাটা জন্মেছে, মানে ভালোবাসা ওইভাবে না, মুখ ফুটেও খুব কম বলছে আমার সাথে, বাট বুঝতে পারতাম যে আমার প্রতি ওর অনেক টান। তো বলতো যে ঠিক আছে, আমি তো তোমার প্রতি আমার অনেক বেশি দুর্বলতা মানে হয়ে গেছে অনেকদিন ধরে, আমাদের টান একটা, তো ঠিক আছে যে আমি এবার আসলে মানে এরকমই করব যে কোনো মেয়ের সাথে প্রেম করব না আর কি, মানে এর আগে ওর একটা প্রেম ছিল আর কি, তো সেটা মানে আমি মানে বলা হয়নি, তো আসলে ওইভাবে শেয়ার করে নি, আমি জাস্ট বলছি আমাকে, তো বলতেছে যে ঠিক আছে তুমি, তোমাকে আমি কিছু কথা বলবো এগুলো তুমি মেনে চলবা, কি সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না, তারপরে রাত 12টার পরে কোনো ছেলের সাথে কথা বলা যাবে না, তারপরে পড়াশোনা ঠিক মতো করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে আরো বেশি ডেভেলপ করতে হবে, ক্যারিয়ার ভালো করতে হবে, কেননা আমি কখনো চাইবো না যে তোমাকে যদি আমি বিয়ে করতে চাই তো আমি কখনো চাইবো না আমার ফ্যামিলির এগেনস্টে যাই। যেরকম ঠিক আছে প্রেম করতেছে, আচ্ছা ঠিক আছে, দশটা পাঁচটা ফ্যামিলিকে জানাচ্ছে না, তো ওটা কোনো ব্যাপার না, এগুলোর ব্যাপারে কিন্তু কথা আসে না।
কোন পরিচয়ে এই কথাগুলো বলা? যেমন যদি আপনাকে তার পছন্দ নাই হয়ে থাকে তাহলে এই যে প্রসঙ্গগুলো বলা, সেটা কোন পরিচয়?
প্রেমিকাই, মানে বলতে গেলে প্রেমিকাই, বাট সেভাবে মানে এক বছর ধরে তার সাথে তো আমার প্রেমই চলছে, তো আসলে ও মানে বলছে আর কি যে ঠিক আছে আমি যার সাথে প্রেম করব তাকে আমি বিয়ে করব, আমার এবার আর এরকম কোনো ইন্টেনশন নাই, তো যেহেতু আমার এটা করতে হবে তো আমার ফ্যামিলিকে তো মানাতে হবে, আমি কখনো এরকম করব না যে আমার ফ্যামিলির এগেনস্টে কখনো আমি যাব না। সো তুমি তোমার মতো, আমি যেভাবে বলছি তোমার ক্যারিয়ার গড়বা, আমি আমার মতো আমার ক্যারিয়ার করব, কখনো আমি এটা চাইবো না যে তোমার ফ্যামিলি আমাকে দেখে না করুক কিংবা আমার কোনো যোগ্যতা, কারণ এখনকার মানে ইয়াতে কিন্তু ফ্যামিলি কিন্তু অনেক সময় অনেক বড় ব্যাটার, এবং আমরা নিজেরাই চাইতাম না যে আসলে বাবা মার মনে কষ্ট দিয়ে ওইভাবে সুখী হওয়া যায় না। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তো ভালো কথাই বলছে, আমরা আমাদের মতো ক্যারিয়ার গুলো তো আমার জন্য ভালো, এটা আমার জন্য ক্ষতি না।
This track was downloaded from fusionbd.com.
তো ওর মতো পড়াশোনা করবে, ভালোভাবে ক্যারিয়ার গড়বে, বললো যে আমাকেও তো তোমার ফ্যামিলির যোগ্য হতে হবে, মানে বেসিক্যালি ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি স্ট্যাটাসটা একটু হাই লেভেলের, তো ও যেভাবে বলে যে দেখো তুমি যেভাবে চলো, তুমি যেভাবে খরচ করো, ওভাবে কিন্তু আমার ফ্যামিলি পছন্দ করে না, তোমার কিন্তু এগুলো অ্যাডজাস্টেড করতে হবে, এত বেশি খরচ করা যাবে না, এত বেশি মানে এরকম ভাবে চলা যাবে না, তো তুমি এভাবে ভাবে চলবা। তো আমি ঠিক আছে, কিন্তু ওর সব কথা আমি এভাবে রাখতে পারতাম না, যে দেখা হলো আমার অভ্যাস আছে মার্কেটে গেলে আমি কেনাকাটা করবো, মাঝে মাঝে উল্লট পাল্ট হয়ে যেত, তারপরে বললো যে হ্যাঁ তুমি এটা এভাবে করবা, তো আমি আচ্ছা ঠিক আছে। ও বললো যে আমরা যদি দুজন দুজনের যোগ্য হই তখন কিন্তু ফ্যামিলি না করবে না, তো এটা আমাদের দুজনেরই ভালো হবে যে আমরা একে অন্যের প্রতি অনেস্ট এবং আমাদের ফ্যামিলি মেনে নিয়ে আমাদের বিয়ে দিচ্ছে, এটা আমাদের ভবিষ্যৎটাও ভালো হবে। সেদিক থেকে তাকে আমার তার মানসিকতা আমার কাছে মানে মানে অসাধারণ লাগলো, যে হ্যাঁ ঠিক আছে।
সেই অসাধারণ ব্যক্তিত্বের নামটা কি? আমরা কিন্তু এখনো শুনিনি।
আচ্ছা, তার নাম হচ্ছে সুমন।
আচ্ছা সুমন, এবং আমরা ফাইনালি এটা বুঝতে পারলাম যে দেখে পছন্দের পছন্দ না হলেও সুমনের শায়লার সাথে যে এক বছর ধরে ফোনে কথা বলা এবং বাকি যে গুণাবলী আছে শায়লার, সেই কারণে হয়তো সম্পর্কটা ফাইনালি হচ্ছে হয়েছে, এবং সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় প্রেমটা, এই সম্পর্কটা সে নিয়ে কথা বলছে।
আমার মানে কিছু কিছু গুণ তার ভালো লাগতো, যে আমার মানসিকতা অনেক আজকালকার মেয়েদের থেকে একটু ডিফারেন্ট, যেরকম আমাকে ভ্যালেন্টাইন্সে ও বলতো ও আমার জন্য কিচ্ছু আনত না, একটা ফুল পর্যন্ত আনত না, তো আমি ওকে বলতাম তোমার আমাকে জিজ্ঞেস করতো তোমার বান্ধবীরা সবাই তো গিফট পেয়েছে কি, তোমার কি মন খারাপ? আমি বলতাম না আমার মন খারাপ কেন হবে, আমার জন্য তুমিই সব, তুমি আসছো এটাই আমার জন্য ঠিক আছে, তুমি যদি আমার জন্য একটা চকলেটও নিয়ে আসো সেটাই আমার জন্য ঠিক আছে, এটা আমার সব, তুমি আমার জন্য সবকিছু, আমার কিচ্ছু লাগবে না, আমার মন খারাপ হয় না, তুমি সব থেকে বড় গিফট আমার জন্য, আমার মন খারাপ হয় না এগুলোতে। তো ও দেখতো যে মানে আমি ভালো রেস্টুরেন্টে খাওয়া কিংবা ও যখন যেখানে মানে যেভাবে বলতো যে এটা এভাবে করবো আমি তখন সেটা হ্যাঁ ঠিক আছে, মানে আমার ওর কাছে ওইভাবে চাওয়া গার্লফ্রেন্ড হিসেবে আমাকে মানে ওইভাবে খুব ভালো জায়গায় ঘুরতে ভালো রেস্টুরেন্টে খাওয়াতে হবে কিংবা আমার মানে ওদের ওর কাছ থেকে চাওয়া মানে উচ্চাভিলাষীটা আমার ওর মধ্যে ছিল না, যে সবসময় আমি দিতে চাইতাম ওকে কিন্তু ওর কাছ থেকে কিছু নিতাম না, কিন্তু ও আমার কাছ থেকে নিতেও চাইত না, নিতে চাইত না এই জন্য যে ও ভাবতেছে যে সবসময় দিই, কারণ আমি সবসময় ওকে দিয়ে আমার মানে ভালো লাগত,
শান্তি শান্তি লাগত,
শান্তি লাগত যে আমার আর কে আছে, আমি ওকেই তো দিব, আমি কোনো
কেউ নাই।
খুব আন্তরিক ভাবে কথাটা বলল, আর একটা কথা না বলে পারছি না যে এত সুন্দর করে কথা বলেন, আমার খুব ঈর্ষা হচ্ছে।
কথা আসলে অনেক সাবলীল, অনেক সাবলীল, এই কারণে আমি শায়লা বললাম যে ইজ ভেরি সিম্পল সাজগি না কি বলে এটাকে, একটা কেমন এরকম একটা অরিজিনালিটি আছে, এরকম ইজ ভেরি সলিড,
খুব সুন্দর,
অনেক সুন্দর। এইটা আমি বলছিলাম যে নার্ভাস হওয়ার কিছু নাই, শ্রোতা বন্ধুরা খুব ভালোভাবেই বুঝতে পারছেন আপনার কথা এবং খুব ভালো লাগছে, সবচেয়ে মজার ব্যাপার মনে হচ্ছে যে একদম পিউরিটি আছে পুরো কথাগুলোর মধ্যে, ফেক কিছু না, তাই মানে অনেকের ভালো কিছু হলেও মানে সঠিক কিছু হলেও অনেক সময় ওয়ে অফ প্রেজেন্টেশনের জন্য ফেক মনে হয়, শায়লার কথাগুলো অনেক সলিড, অনেক পিওরিটি নিয়ে কথাগুলো বলছি, অনেক বেশি বলছি কি আমরা?
না না, মনে হচ্ছে না ওনার এটা প্রাপ্য শোনা। আর আমার গুরু একটা কথা মনে হচ্ছে যে আপনি যে একটু আগে বললেন যে অনেক সময় ওয়ে অফ প্রেজেন্টেশনের জন্য ফেক মনে হয়, এইটাতেই বোধ হয় বন্ধুরা একটু
অনেক সময় গাইড হয়, অনেক সময় গাইড হয়। যখন আমি এখন একটা কথা শায়লা বলল যে ও আমার জন্য কখনোই গিফট নিয়ে আসতো না, এই কথাটা আমি বলছি ধর বলার আগে, ইউ নো সামথিং, ও কখনো আমার জন্য গিফট অর ব্লা ব্লা সামথিং এগুলো কখনো
রাইট,
পিপল ভাববে যে কোনো ফেক কে হয়তো
বসে পড়েছে
বলছে আর কি। সো ওয়ে অফ প্রেজেন্টেশন অনেক সময় অনেক মিনিং চেঞ্জ করে দেয়। যাক, আমরা অপ্রাসঙ্গে কিছু আলাপে চলে এসেছিলাম শায়লার গুণ কীর্তন করতে গিয়ে। শায়লা, এখন আমি চাইব একদম প্রাণ খুলে, একদম মন খুলে ওই সময়গুলোতে, ওই মুহূর্তগুলোতে সুমনকে নিয়ে ঘুরতে যাওয়া, সুমনকে নিয়ে টুকরো টুকরো ভালো লাগার কিছু স্মৃতি, তাকে নিয়ে ভালোবাসার কিছু মুহূর্ত, এক্সট্রিমলি রোমান্টিক কিছু মুহূর্ত, এই জিনিসগুলো আমরা একটু শুনি এবং আমরা এই পিউরিটির মধ্যে, এই অরিজিনালিটির মধ্যে হারিয়ে যাই। কারণ আমার কাছে মনে হচ্ছে যে শায়লা, যখন আপনি আমাদেরকে ওই মুহূর্তগুলোতে নিয়ে যাবেন, একদম মনে হয় আমরা খুব প্রাণবন্তভাবে মুহূর্তগুলোতে চলে যেতে পারবো। প্লিজ।
জি, বেসিক্যালি ওর সাথে আমার মানে সুখের মুহূর্তগুলো খুব কম, মানে দুঃখের মুহূর্তগুলো খুব বেশি ওর সাথে। বলতে গেলে আমার 6 বছর রিলেশন, তো বেসিক্যালি ধরতে গেলে 1-2 বছর ভালো আমাদের গিয়েছে এরকম এরকম ভাবে। ওর সাথে আমি রিক্সায় ঘুরেছি কখনো কখনো, ও আরেক জায়গা থেকে আসতো, অনেক কষ্ট করে আসতো বাসা থেকে, ওইভাবে বের হতে গেলে এমন একটা ছেলে ছিল বাসা থেকে বলে হ্যাঁ কোথায় যাচ্ছে অনেক জবাবদিহিতা করতে হতো। তো ও আর একটা শহর থেকে আসতো, আমার একটা জিনিসটা খুব ভালো লাগতো। আমি
শহরে থাকতো একটু শুনি দেখি।
আচ্ছা, ও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে থাকতো।
আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে আসতে হতো, আর আপনি তো আছেন ঢাকায় নাকি?
না, আমি কুমিল্লাতে থাকতাম।
ও মাই গড, তাহলে যোগাযোগ হতো কোথায়?
জি, ও আসতো আমার শহরে,
কুমিল্লাতে এসে দেখা করতো।
হ্যাঁ হ্যাঁ,
সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা?
জি জি।
তারপর
দেখা করতো, তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো।
কুমিল্লাতে কোথায় দেখা হতো?
পার্কে। আসলে আমরা ওই সবসময় আমাকে বলতে যে তুমি বলো ফিক্সড করো যে কোথায় আসবা, আর বেসিক্যালি সবসময় আমার দেরি হতো, দেরি হতো আমাকে ভয় দিতে।
কুমিল্লায় থেকে আপনার পৌঁছাতে দেরি হতো, ব্রাহ্মণবাড়িয়া থেকে সে চলে আসতো,
চলে আসতো। মানে আমি ওর সাথে যেদিন দেখা হবে সকাল থেকে রাত থেকে আমি প্রিপারেশন শুরু, এটা এভাবে এভাবে এভাবে।
কি ধরনের প্রিপারেশন?
প্রিপারেশন বলতে যে
কোন ড্রেসটা পরবো,
কোন ড্রেসটা পরবো। আর বেসিক্যালি ওর সাথে বের হতে গেলে আমি হিল পরে বের হতাম, যেটা দেখে আমার মেয়ে বোন বুঝতে পারতো যে আমি মনে হয় ওর সাথে দেখা করতে যাচ্ছি,
কারণ হাইটটা মেকআপ করার জন্য।
মেকআপ করার জন্য তো ওইটা পছন্দ করতো না। তো ওর এক সময় ওর কথাই আমি যে হ্যাঁ ফ্ল্যাট পরো, তুমি সমস্যা নেই, স্মার্ট থাকলেই হলো, ওইভাবে হিল পড়তে হবে না। তারপর আমি বাদ দিয়ে দিলাম। তো ওর সাথে কিছু
রাতগুলো, ওই মুহূর্তগুলো, সামবডি ইজ ওয়েটিং ফর ইউ, এই যে তার জন্য নিজেকে তৈরি করা, তার জন্য প্রস্তুত করা,
কি
কথাটা বলবো সেটাও রেডি করা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে তার দিকে লুক দিব সেটাও রেডি করা,
তাকাতেই পারতাম না।
কিন্তু কাছে গিয়ে তখন আর কিছু হতো না?
হ্যাঁ, তখন বেশি নার্ভাস, আমি কাঁপতাম, সত্যি কথা বলতে অনেক বেশি কাঁপতাম, অনেক বেশি নার্ভাস হয়ে যেতাম। তো ওর সাথে আমার রিক্সায় ঘুরেছি, রিক্সায় কিছু সুন্দর মুহূর্ত আছে, নৌকায় ঘুরেছি, একসঙ্গে সারা রাত কথা বলেছি, একসঙ্গে সূর্য দেখেছি, ভোরের সূর্য সারা রাত, মানে ওর কিছু কিছু জিনিস শীতের রাতে ভোরবেলা মানে 5:30টার দিকে নামাজ পড়তে বের হতো আমার সাথে, সেই শীতের রাতে ঠক 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 করে কথা বলতো ও, এবং আমিও কথা বলতাম। আমি দেখা গেল মানে কেউ জেগেই আছে কিনা খুবই মানে কনসার্ন হয়ে দেখা গেল আমিও আস্তে করে ছাদের তালাটা খুলে মানে আস্তে করে ছাদে চলে যেতাম, ও আমাকে বসে যাও গিয়ে ভোরের সূর্যটা প্রথম কিরণটা দেখো, আমিও দেখছি, মনে করবো যে আমাকেই দেখছো,
দারুণ ব্যাপার।
এরকম এরকম জ্যোৎস্না দেখতাম, মনে করতাম যে যখন আমাদের আসলে দেখা হয়নি তখন ওইভাবেই ফিল করতাম আর কি, যে
এই কথাগুলো একটু বেশি বেশি করে বলেন। আজকে পৃথিবী এত বেশি যান্ত্রিক, ইট কাঠের পৃথিবীতে এত বেশি সবাই ভালোবাসা থেকে দূরে চলে গেছে। এখন বলে যে মানুষ শীতকাল নাকি এইভাবে আর আসে না, বলে যে চাঁদ নাকি আর উঠে না, অনেকেই বলে সূর্য নাকি এভাবে ভোর করে না, অনেকেই বলে যে রাত জাগা পাকি হয়ে আর নাকি ভোরের প্রথম কিরণকে দেখা হয় না। আপনার কাছে শুনে তো মনে হচ্ছে না যে এখনো আছে এগুলো?
না, আসলে আসলে এটা যার যার দৃষ্টিভঙ্গি, আসলে আমি যদি দেখতে চাই আমি দেখতে পারবো, আমি যদি ফিল করতে চাই আমি ফিল করতে পারবো, আমার যদি সুন্দর একটা মন থাকে, মন মানে আমি তাকে ফিল করার যদি আমার ভিতর থেকে সেই আসলে এটা সত্যি সত্যি ফিল করে না, মন ভিতর থেকে চলে আসে, তখন নিজেই অবাক হয়ে
যায়। মন ঠকঠকানি শীতের মধ্যে সকালে নামাজ পড়তে যাবে তার আগে কথা বলছে আপনি?
আমি সারা রাত কথা একসঙ্গে ভোর দেখা, একসঙ্গে জ্যোৎস্না দেখা, এবং চব্বিশ ঘন্টা আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্তে একসঙ্গে দেখেছি, একজনকে একজন একজন না দেখে দূরে থেকেই দেখেছি, মনে হচ্ছে যে দেখছি দুজনকে দেখছি।
কি ধরনের কথোপকথন হতো? যেমন চাঁদ দেখার, আমরা তো প্রথম কিরণটা দেখলাম, চাঁদ দেখা যদি একটা মুহূর্তের কথোপকথনটা সেটা কি ধরনের হতো?
কথোপকথন বলতে যে মানে আমরা একটা কাহিনী বানাতাম আর কি, মনে করো যে আমরা দুজন একসঙ্গে আছি জ্যোৎস্না রাতে, একটা ঝিরের উপর দিয়ে একটা নৌকা চলছে, মানে আমরা না কথা খুঁজে পেতাম না প্রথম দিকে, হ্যাঁ প্রত্যেকটা একটা কাহিনী বানাতাম যে আচ্ছা ঠিক আছে, মানে ওই নিজেরা নিজেরা কল্পনা করতাম যে হ্যাঁ আমরা ঘুরছি।
আপনাদের কল্পনার কাহিনীর সাথে কি প্রকৃত রেডি হয়ে তো চাঁদ তৈরি করে দিয়ে এমন না তো?
না 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 না, ঠিক ওই সিচুয়েশন ওই টাইম।
আচ্ছা আচ্ছা, এই তো চাঁদ আছে এখন ওইটা রিলেক্স করে।
জি জি, আর বেশি বেশি বেসিক্যালি রোমান্টিকটা রাতেই বেশি হতাম আর কি, মানে সারাদিন ব্যস্ততা কর্মব্যস্ততার মাঝে ওইভাবে মানে রাতের বেলায় হচ্ছে গিয়ে আমরা কথা বলতাম অনেক বেশি, মানে অনেক রাত পার করেছি এভাবে কথা বলে। তো ওর সাথে আমার নৌকাতে, তারপরে আপনার রিক্সাতে অনেক বেশি মানে সুখময় কিছু স্মৃতি আছে। বৃষ্টির সময় বৃষ্টি ঝকঝক করে বৃষ্টি চলে আসছে, দুজনে দাঁড়ানো, কখনো হয়তো বা কিছুটা ইচ্ছা করে ভিজলাম দুজনে, আবার মানে এত ভালো লাগতো, এত ভালো লাগতো, মনে হতো যে মানে বৃষ্টিটা তখন আরো বেশি মিষ্টি লাগতো, এত বেশি মিষ্টি লাগতো যে না কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, ভাষা হারিয়ে ফেলেছি।
কিন্তু ভাষা হারায়নি টুটুলে মেঘলা, এই কারণে ব্যাকগ্রাউন্ডে চাঁদের একটি গান বাজিয়ে দিয়েছে। এবং ওল্ড ইজ গোল্ড খুব পুরাতন বলে খুব চমৎকার একটি গান, গানটা আমরা বরং সবাই মিলে একটু শুনি। এবং তার আগে গানটা শুনবার আগে আমি শায়লার কাছ থেকে একটু জেনে নিই যে রাতের যে চাঁদ দেখার প্ল্যানটা হচ্ছিল তখন এটা কিভাবে হচ্ছিল, দুজন মিলে যে চাঁদ দেখা
কিভাবে বলতে
মানে ফোনে প্ল্যান হচ্ছে যে যদি ধরো
না না জ্যোৎস্না রাত
ছাদে কিছু
12টা-1টার দিকে ভয় পেতাম না, চলে যেতাম।
চাবি কোথায় থাকতো?
চাবি থাকতো,
খুঁজে
নিয়ে বের করে নিয়ে চলে যেতাম। আম্মু বলতো এই ভূতে ধরবে জিনে ধরবে,
ছাদে গিয়ে
ওই যে চাঁদ দেখে দেখে কথা,
কি ধরনের কথা?
এই যে মিষ্টি মিষ্টি কথা,
মিষ্টি কথা,
এই তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, এখন ঘুরতে ইচ্ছে করছে, একজন এখন একজন একসঙ্গে থাকলে আমরা রিক্সায় করে ঘুরতাম, অনেক দূর যেতাম, আমাদের কিন্তু খুব বেশি ইচ্ছে ছিল না যে হ্যাঁ রিক্সায় করে ঘুরতাম,
রাত্রেবেলা তো রিক্সায় করে,
হ্যাঁ
স্বাগতম বন্ধু, আরো একবার শুনছেন রেডিও আমার 88.4 FM, চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা, সাথে আছে মেঘলা টুটুল এবং আরো আছেন আমাদের সবার প্রিয় লাভ গুরু। এবং আজকের বিশেষ অতিথি আর স্টুডিওর ঘড়িটা আছে বলে দিচ্ছে সময়, এখন ঠিক রাত 12:27 বেজে 20 সেকেন্ড,
বলতে বলতে 23 সেকেন্ড হয়ে গেল। তবে এই অল্প স্বল্প কিন্তু চলবে রাত 2 পর্যন্ত। আর বন্ধু চাইলে তো আপনিও জয়েন করতে পারেন, আপনার ভালোবাসার কথাবার্তাগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন, সুখ দুঃখের যত অনুভূতি আছে স্পেস দিয়ে আপনার আসল নামটাই লিখবেন, তারপরে আপনি কোথায় আছেন সেটিও লিখবেন, এরপরে কথা মারা সাজাবেন, পাঠিয়ে দেবেন আমাদের কাছে 2323 নম্বরে। আগামী পর্বে যদি একজন ভালোবাসার গল্প নিয়ে ভালোবাসার অতিথি হয়ে আমাদের এই হর্সিটে এসে আপনি আপনার কথামালাগুলো বলতেই চান, তাহলে আপনাকে আরও একবার যেতে হবে সেলফোনের SMS অপশনে, বন্ধু টাইপ করবেন আর স্পেস দিয়ে লিখবেন লাভ গুরু, তারপরে আপনার নাম বয়স পেশা সব লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নম্বরে। আর যদি আসেন আজকের অতিথি এবং আপনার জন্য রয়েছে প্রাসাদ প্যারাডাইজে
পক্ষ থেকে 2 রাত 3 দিন থাকার সুবর্ণ সুযোগ উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর সুন্দর একটা ভিউ তো আছে, আর লোকেশনটা হচ্ছে কক্সেস বাজার।
আর অনেক অনেক বন্ধুরা কিন্তু এই মুহূর্তে মেঘলা আমাদের সাথে জয়েন করেছে, কিছু নাম অন্তত পক্ষে নিয়ে নিচ্ছি আমরা।
অনেক যেমন আছেন আমাদের সাথে, লক্ষ্মীবাজার থেকে আছেন, তুষার মেহেরপুর থেকে, ইয়াসিন আছেন ড্যামরা থেকে, আরো আছেন।
তবে সব বন্ধুদেরই একটাই কথা গুরু, সেটা হচ্ছে যে আমাদের শুনতে ভাল লাগছে এবং আমরা পরিষ্কার বুঝতে পারছি, কিছু মিশ্র প্রতিক্রিয়া থাকতেই পারে, তবে ওভারঅল এটাই ছিল। এবং আমরা এখনো আসলে আটকে আছি সেই মুহূর্তগুলোতে যখন শায়লা বলছিলেন যে তাকে সাথে নিয়ে চাঁদ দেখা, তাকে সাথে নিয়ে বলতে তাকে ফোনে সাথে নিয়ে চাঁদ দেখা, তাকে সাথে নিয়ে সূর্যের প্রথম আলোটা গায়ে মেখে নেয়া, তাকে সাথে নিয়ে ঝোড় বৃষ্টির মধ্যে হঠাৎ করে পড়ে যাওয়া, এবং এ ভালো লাগা একদম স্বপ্নের কাছাকাছি, এ ভালো লাগা একদম স্বর্গের খুব কাছাকাছি। তারপর থেকে
ফোন থেকে তো আমরা দেখা করলাম, ভালো লাগাগুলো বাস্তবতায় পরিণত হল, একসঙ্গে চাঁদ দেখা, সন্ধ্যার সময় জ্যোৎস্না রাতে আমরা একসঙ্গে রিক্সাতে ঘুরেছি, কোন একদিন হয়েছে আসছে এসেছে, হঠাৎ করে জ্যোৎস্না রাত ছিল, সন্ধ্যার সময় ঘুরছি, হঠাৎ করে বৃষ্টি শুরু, মেঘ এসে হঠাৎ করে দেখলাম যে জ্যোৎস্নাটা মানে উধাও, মেঘ বৃষ্টি শুরু,
এটা আপনাদের জন্যই।
হ্যাঁ,
ভালোবাসার মধ্যে প্রকৃতি কিভাবে রসিক হয়, প্রকৃতি বলছি যে মেয়ে তোরা বর্ষার বরণের মধ্যে দিয়ে ভালোবাসাটাকে কাছে থেকে নে।
জি,
তারপর হঠাৎ বৃষ্টি,
তারপর কিছু ভালো লাগা মুহূর্ত, বৃষ্টি, দুজনে একসঙ্গে বৃষ্টি দেখা, আবার বাসায় যাওয়া, টেনশন করছে বাসায় কিভাবে যাবো।
কোন এলাকা দিয়ে ঘুরছিলাম তখন রিক্সাতে?
এলাকা বলতে ও আসলে বসে থাকতে পছন্দ করতেন, বসে থাকলে আমরা দেখা হলো কোন একদিন আসছে পার্কে বসে আছি, মশা কামড়াচ্ছে, তো বলি যে চলো রিক্সায় ঘুরি, রিক্সায় ঘুরতে ভালো লাগবে, রিক্সায় ঘুরছি ঘুরছি দুই সাইডে গাছপালা, মাঝখান দিয়ে রিক্সা যাচ্ছে, আলো, চাঁদের আলো অন্যরকম।
চাঁদের আলো বৃষ্টিতে ছিল কি?
বৃষ্টি যখন শুরু হলো তখন আমরা হুট করে রিক্সা দাঁড় করিয়ে একটা জায়গায় কোনো মতে দাঁড়ালাম, বৃষ্টিতে রিক্সায় থাকলে তো ভিজেই যাব। পরে তারপরে ওখান থেকে দুজনে গল্প করলাম, বাসায় যাওয়া তারা মাঝে মাঝে ভুলে যায় যে বাসায় যাওয়া তারা আছে, তো তারপরে আবার চিন্তা করলাম যে না ও অনেক দূরে যাবে, একসঙ্গে গিয়ে বাস স্ট্যান্ডে, এবং আমাকে ও সবসময় বলতো তুমি আগে চলে যাও, বাস স্ট্যান্ডে যেতাম তুমি আগে চলে যাও, তুমি আগে না আগে যাওয়া পর্যন্ত আমি বাসে উঠতে পারবো না, কিন্তু আমার কেন জানি মতো না তুমি আগে ওঠো, তোমাকে যেতে দেখি, আমার যেতে দেখে আমার খারাপ লাগবে, তারপরও ভালো লাগাটা কাজ করে যে হ্যাঁ তোমাকে আমি বাসে উঠে দিয়েছি, তারপরে ও বলতো যে হ্যাঁ রিক্সা উঠে দিয়েছে আমাকে, তারপরে ও বাসে উঠছে, কিন্তু তারপর আমি রিক্সাওয়ালাকে, ও জানতো না আমি রিক্সাওয়ালাকে একটু দাঁড়া করে একটু দাঁড়ান, তারপরে দেখতাম যে ও বাসে উঠছে বাসটা ছাড়ছে, আমি দূর দিয়ে দেখছি যে ও হ্যাঁ উঠছে, ওর মানে ওর চলে যাওয়াটা আমার দেখতে অনেক ভালো।
ন্যাচারালি মানুষের বাসে ওঠার দৃশ্য দেখতে ভালো লাগে আপনার, তাই নাকি? সে উঠছে
না, ওর চলে যাওয়াটা মানে আমার কেন জানি মনে হতো যতক্ষণ না মানে ঠিক আছে চলে যাচ্ছে, কিন্তু শেষ যাওয়াটুকু পর্যন্ত আমি দেখবো ওকে, পিছন থেকেই দেখে দেখবো ও উঠে চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, ও কিন্তু জানে না যে আমি রিক্সা দাঁড় করিয়ে আছি। তারপরে ও আবার ফোন করতো বাসে উঠে, হ্যাঁ হ্যাঁ তুমি কি মানে কত দূর, আমি এই তো আমিও তো রওনা দিয়েছি যে রিক্সা যাচ্ছে, বাসে উঠে আমাকে জিজ্ঞেস করা, বাসায় গিয়ে আমাকে বলা যে আমি পৌঁছে গেছি, তুমি ঠিক মতো পৌঁছাচ্ছ কিনা, আমার তো বাসায় যেতে খুব বেশি সময় লাগতো না যেহেতু আমি আমার শহরেই থাকতাম, তো টেনশন হইতো যতক্ষণ না বাসায় পৌঁছাইতো, এইভাবে চলতে লাগলো। ঝগড়া ঝাটি মাঝে মাঝে হতো, দেখা গেল আমি টাইমলি খেতাম না, মানে অনেক কিছু ছিল যে আমি যদি টাইমলি না খেতাম, আমি যদি সময় মতো মানে পড়াশোনার দিকেও খুব স্ট্রিক্ট ছিল, ইভেন আমাদের রিলেশনটা এক সময় এমন হতো যে ওর মার সাথে আমি কথা বলতাম, আমাকে কথা বলিয়ে দিয়েছিল, আমার মার সাথেও কথা বলতো, তো ঈদের দিনের কথা বলি, ঈদের দিন ও নামাজ পড়ে বের হয়ে ওর ফ্রেন্ডরা থাকতো বেসিক্যালি, তো ফোন করতো যে দাঁড়া মাকে ফোন করে নেই, আমার মাকেও মাই বলতো, তো ওর ফ্রেন্ডরা এমনি অবাক দৃষ্টিতে তাকে তো বাসায় যাচ্ছিস, মার সাথে কথা বলবি কি, বাসায় যে কথা বলিস, বলে না না দরকার আছে, পরে ফোন করেছে মানে আমার আম্মার সাথে কথা বলছে আমিও জানি না, পরে আমি আবার লুকায় লুকায় শুনতাম, আম্মুর সামনে যেতাম লজ্জা লাগতো যে শুনতাম হ্যাঁ আম্মুর সাথে কথা বলছে, খুব ভালো লাগতো আমার, তো ওর ফ্রেন্ড হা হা করে হাসতো যে ও আচ্ছা এই কাহিনী, ঠিক আমাকে ও ফোন থাকে বেসিক্যালি, ওদের ফ্যামিলিটা একদম মানে পরিপূর্ণ, মানে সবাই একসঙ্গে ঈদ করে। আমার না ছোটবেলা থেকে ওরকম একটা ইচ্ছা, আমাদের ফ্যামিলিটা ওরকম না, আমাদের গ্রামের ওইভাবে যাওয়া হতো না, তো আমরা নিজেরা নিজেরা ঈদ করতাম। তো ওদের ফ্যামিলি সবাই আসত, আমার মামা ওইভাবে নেই, তারপরে আমার আমার ফ্যামিলি থেকে অনেক কিছু মিস করতাম, যেটা আমি চাইতাম যে হ্যাঁ ওর ফ্যামিলিতে গেলে মনে হয় আমি এগুলো পাবো, আমার খুব ভালো লাগতো। তো বলতো যে হ্যাঁ এই সময় ব্যস্ত থাকবে আম্মা, তুমি এই সময় ফোন করবা। আমি ফোন করে কথা বলতাম, আন্টি খুব সুন্দর করে কথা বলতো, আন্টি আমাকে অনেক পছন্দ করতো। বেসিক্যালি মানে উনি খুব নামাজ রোজা করতো, আমিও আবার করতাম, মানে যতটুকু সময় পেতাম আর কি ওইভাবে করতাম, তো নিজ জিনিসগুলো খুব পছন্দ করতো আর কি। তো এইভাবে চলতে থাকলো, ওই তো বললাম যে মাঝে মধ্যে ও রেগে যেত সন্ধ্যার পরে যদি আমি বাইরে থাকি, ফোনের পরে ফোন, কেন এতক্ষণ ধরে বাইরে, ওই ঝগড়াঝাটি, মানে এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হতেই থাকতো, আবার মিল হয়ে যেত। এরকম করে করে মাঝে মধ্যে ওর মনে হতো যে আমার সাথে কারোর কথা বলতে ভালো লাগছে না, তো কোনো একদিন এরকম বলতো যে দেখো তুমি আমার সাথে কদিন যোগাযোগ বন্ধ রাখো। ঠিক আছে, আমার বাসায় ফোন, ঠিক আছে যোগাযোগ বন্ধ কদিন, কিন্তু আমি থাকতে পারতাম না। ও আবার হঠাৎ করে আমাকে ফোন করত, অনেকদিন পর কথা বললে না আবার মনে হতে যে নতুন একটা মানুষ, মানে নতুন ভাবে আর কি। তো এইভাবে আর কি চলছিল।
প্রথম থেকে তো কখনো এরকম মনে হয়নি যে কোনো কিছুর জন্য নিষেধ করা হচ্ছে, শ্যালার পক্ষ থেকে বলা হচ্ছে যে না এটা কেন হবে, এরকম তো হয়নি। আমি যতটুকু শুনছি এবং বুঝছি যে সুনন ছিল একদম ধ্রুবতারার মতো, এবং তার কথাগুলো ছিল অনেক রকমের ধ্রুবক, যে কোনো কিছু বললে শ্যালা সাধারণত ওর সাথে আর্গুমেন্টে যেত না।
This track was downloaded from fusionbd.com.
ব্যাপারটা কি এরকম ছিল প্রথম থেকে?
আসলে
এই যে হঠাৎ করে কাউকে বলা যে তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, কিছু গ্যাপ দিয়ে তাহলে হয়তো কথা বলতে ভালো লাগবে, এই ধৃষ্টতা মনে হয় খুব কম বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেখাবে।
আসলে একটু মানে আপত্তি করতাম, তারপর চিন্তা করতাম যে না ঠিক আছে চাচ্ছে, ঠিক আছে কদিন আমরা চুপচাপ থাকি আর কি, তাতে যদি মানে মেন্টালি ও মানে স্থির হয়।
মাঝে সাঝে যে খুনসুটিগুলো হতো বা ঝগড়াগুলো হতো শায়লা, সেটা হচ্ছে যে সে যে কথাগুলো বলতো যে রাত সন্ধ্যার পরে বের হওয়া যাবে না, পড়ালেখা ঠিকভাবে করো, খাওয়া দাওয়া ঠিকভাবে করো, এইটা হয়তো অনেক সময় মানা হতো না, সেজন্য হয়তো বকাঝকা সেই থেকে ঝগড়া, এবং আমার মনে হয় এটা এনজয় করতে তুমি এরকম কিছু
না। এনজয় করতাম বলতে আসলে মানে রাখতে চাইতাম, ওর কথা আমি বললাম রাখতে চাইতাম, কিন্তু কিচ্ছু লুকাতাম না গুরু, কিন্তু দেখা গেল একটা কথা এই মুহূর্তে বাইরে আছে, একটু লুকিয়েছি আমি, আর ধরা খেয়ে যেতাম। মানে ওর কাছে আমি যতবার এই পর্যন্ত যতবার কিছু লুকিয়েছি, একটু লুকানোর চেষ্টা করেছি, ততবারই ধরা খেয়েছি, কিন্তু ও ভাবে কি যে আমি অনেক কিছু।
এবং তখন হয়তো আমার মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে হয়তো ক্রস চেক করতো বিভিন্ন কথার বেড়া জ্বালিয়ে ফেলে, এবং তখন সত্য কথাটা আপনার বের হয়ে যেত, তখন ও ভাবতো যে এতটুকু আমি যখন বের করলাম ভেতরে মনে হয় আরো কিছু সপ্তাহ থেকে গেল।
এক্স্যাক্টলি, মানে আমি দেখা গেল যে হ্যাঁ আমি এই তো বাসাতে, আচ্ছা ঠিক আছে ও আর বুঝতে পারতো, আচ্ছা ঠিক আছে তোমার ছোট বোনের সাথে কথা বলে দাও, যেহেতু আমি বাইরে তো আমি ধরা খেয়ে যেতাম, ছোট বোনের সাথে তো কথা বলতে পারতাম না, ফোন রিসিভ করতাম না, এরকম ধরা খেতাম আর কি। তখন রাগারাগি শুনতে হতো, কথা বলতো না, দেখা গেল দুই দিন তিন দিন এরকম।
তো এইরকম ভালোবাসা, এইরকম ভালো লাগা, এরকম রোমান্টিক মুহূর্তের মধ্য দিয়ে সুমন এবং শায়লার এই সম্পর্কগুলো পার হওয়া, এটা একদম তো একদম স্বপ্নের মতোই, এরকম স্বপ্নই তো শ্যালা দেখতে ভালোবাসার মানুষকে নিয়ে।
আসলে টেনশনও থাকতো গুরু, কারণ ও আমাকে কিছু কথা বলেছিল ফার্স্টে যে এগুলো তোমার রাখতে হবে, সেগুলো চিন্তা সবসময় আমার মাথায় থাকতো যে এগুলো আমার রাখতে হবে। দ্যাট মিন্স ও বলতো, তখন কি তো আমি ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন ক্যারিয়ার গড়তে হবে, ওটা নিয়ে আমি টেনশনে থাকতাম যে কিভাবে ক্যারিয়ার গড়তে হবে, কিভাবে আমি সাকসেস হব কিনা। এখন তো কিছুটা হলো নিশ্চিত, মানে আমি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন কিছুটা হলো নিশ্চিত, কিন্তু তখন কিন্তু সবকিছু অনিশ্চিত ছিল, টেনশনে থাকতাম খুব বেশি যে হ্যাঁ এই জিনিসটা করতে পারবো কিনা, কারণ ওকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, মানে ও ছাড়া আমি কিছু চিন্তাই করতে পারতাম না, যে ও থাকবে না, এটা চিন্তা করলে মনে হয় যে আমি মরে যাচ্ছি, আমি মরে গিয়েছি, আমার কিচ্ছু নেই, এরকম কয়েকবার হয়েছে।
মানে তার সাথে হয়তো বাগবিতণ্ডা থেকে সম্পর্ক ব্রেকআপ এরকম হয়েছে,
বেশ কয়েকবারই হয়েছে। যখন আমি তখন আসলে মানে ও আর আমি এক শহরেই থাকছি ফার্স্ট, মানে দুইটা দুজন দুই শহরে, তো মানে ও কিছুদিন পরে ঢাকায় চলে আসে আর কি, মানে ওর অনার্স কমপ্লিট হয়ে যায় তারপরই ঢাকাতে আসার পরে বেসিক্যালি ওর সাথে আমার দেখা করা বন্ধ হয়ে যায়। তারপরে ও মধ্যে ওই যে টেনশনগুলো বেশি কাজ করে যে এত দূরে চলে আসছে, এখন তো দেখা হচ্ছে না, এভাবে আমি এখন সন্ধ্যার সময় বাইরে আছে কি নাই, অত তো হঠাৎ করে যদি করে কিংবা এরকম কিছু হয় তখন ওর খুব বেশি খারাপ লাগে আর কি। এরকম করে একদিন এরকম আমি একটা কাজে মানে যশোরে গিয়েছিলাম ওখান থেকে, তো আমার রিলেটিভের বাসে, তো ওই সময় ওর কাছে আমি আর কি জিনিসটা লুকাই আর কি, যে যা হোক রাগারাগি করবে, তো তো তখন হঠাৎ করে ও বলল যে ঠিক আছে তোমার সাথে আমার তুমি তোমার আসলে পসিবল, মানে কারণ মানুষের না আউট অফ সাইট আউট অফ মাইন্ড কিছুটা, মানে ও যখন ঢাকায় চলে আসে কথাবার্তা চেঞ্জ হতে থাকে, ঢাকায় আসছে বেসিক্যালি ও তখন নতুন মানে মাস্টার্সে মানে নতুন শহর নতুন মানুষ সবকিছু আর স্ট্যাটাস সবকিছু মেনটেন করতে হবে, তো ওইভাবে হঠাৎ করে বললো যে ঠিক আছে তোমার তুমি এভাবে ইয়া বলো লুকাও আমার কাছে ইয়া বলো, তোমার সাথে আসলে রিলেশন সম্ভব না, তোমার সাথে আমি রিলেশন রাখবো না, আমার সাথে আমার কোনো কথা নাই, তোমাকে আর কোনোদিনও ফোন দিবা না। তখন আমি বাড়িতেই আর কি অনার্স কন্টিনিউ হচ্ছে, হঠাৎ করে আমার মনে হলো যে আমার পৃথিবীতে কিছু নাই, আমি কাঁদতে পারতাম না ফ্যামিলির মধ্যে কারণ আমার আম্মু আমার প্রতি খুব বেশি উইক, আমি যদি কাঁদি আমার আম্মা কষ্ট পায় এবং আমার আম্মা বকাঝকা করে, বকাঝকা করলে দেখা হলো প্রেশারটা ওর উপরে গিয়ে পড়বে, ওকে জিজ্ঞেস করবে যে কি হয়েছে, তো আমি এটা চাইতাম না, তো কাঁদতে ইচ্ছা করলে ছাদে গিয়ে কাঁদতাম, কাঁদতে ইচ্ছা করলে বাথরুমের ভিতরে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে কাঁদতাম, কাঁদতে ইচ্ছা করলে দরজা আটকায় বেশিক্ষণ রাখতে পারতাম না, তো ওই সময় ওরকম এত খারাপ লাগছে আমি মাথায় কিছু কাজ করছে না, অনেকগুলো ওষুধ খেলাম, মানে অনেকগুলো ওষুধ খেলাম মানে পাওয়ারফুল আর কি, চিন্তা করলাম যে না এবার মানে আমি আর মাথায় কিছু কাজ করে নাই,
মানে কি ঘুমের ওষুধ,
ঘুমের ওষুধ মনে করলাম যে হ্যাঁ ঘুমের ওষুধ টাইপের, ওটা আমার বাসায় থাকতো প্যারাসিটামল টাইপ।
কতটা খেয়েছিলেন?
প্রায় পাঁচ ছটা, এবং আমার হাতে পুরো প্যাকেটটা ছিল, মানে মানে যে কয়টা ছিল সে কয়টা খেয়েছিলাম কি, মানে মানে এখন হাসি আসে জিনিসগুলো চিন্তা করলে, এত বেশি খারাপ লাগছে যে আমি বাঁচবো না। আমি খেয়েছি, খাওয়ার পরে আমার বুঝতে পারে না, আমি বলছি আম্মু আমার মাথা ব্যথা, তো শুয়ে আছি হঠাৎ করে সন্ধ্যার সময় খুব বেশি জ্বালা পড়া শুরু করলো, তো তখন আম্মা আমাকে বলল যে কি হয়েছে, পর বালিশের নিচে এসে দেখে যে আমি মানে কতগুলো প্যারাসিটামল খেয়েছি, তখন আমাকে নিয়ে হসপিটালে দৌড়তে দৌড়তে গেল, গিয়ে বলল যে যে ওয়াশ করাতে হবে, তখন ওনারা বলল যে কারণ আমি খেয়েছিলাম মানে সকালবেলা আর আমার সন্ধ্যার সময় রাত 8টার দিকে, তখন লোকজন ক্লোজ মানে দিনের বেলা যেরকম জমজমট থাকে হসপিটালটা ওইভাবে সব ডাক্তার অ্যাভেলেবেল থাকে না, তো গিয়ে বলল যে এর মেয়ের কোন কাজ হবে না, এ মিশে গেছে ব্লাডের সাথে, আমরা যে পাইপ দিয়ে এটা বের করবো ওটা পসিবল না, একে আপনি বাসায় যান, বাসায় গিয়ে গলায় আঙ্গুল দিয়ে বমি করান, সারা রাত ঘুমাতে দেবেন না, পানি খাওয়ান বমি করান, পানি খান বমি করান, এভাবেই ও বাঁচতে পারবে, আদারওয়াইজ পারবে না। বাসায় আসলে আমার মা সারা রাত জেগে আমাকে পানি খাওয়ালো, সারা রাত বমি করলাম, কান্নাকাটি করলাম, ঠিক সেই সময়টাতে আমার বোন ওকে ফোন করে বলল যে আপুর এই অবস্থা, তখন ও বলল যে তোমার আপুর এই অবস্থা তো আমি কি করব, আমাকে ফোন দিছ কেন, মানে মরে গেছে না আপু, আপনি এভাবে বলতে পারলেন, বললেন যে আপুর সাথে একটু কথা বলেন, না আমি বলবো না, মরে গেলে মরে যাক, কথাটা আমি শুনছি শুনে এতটা কষ্ট লাগলো যে ঠিক আছে আমি অন্যায় করেছি কিন্তু একটু তো মানে মানুষের মধ্যে হিউম্যানিটি বোধটা তো থাকে, যে এই মেয়েটা এই মুহূর্তে অসুস্থ, এত সিরিয়াস অবস্থা, তো ওর সাথে একটা মিনিট অন্তত পক্ষে কথা বলি, ওই জিনিসটা ওর মধ্যে তখন মিসিং, মানে কি জন্য বাঁচবো কেন বাঁচবো পরে, চিন্তা করলাম আমার মা যে আমাকে জন্ম দিয়েছে ছোটবেলা থেকে আমার জন্য অনেক বেশি কষ্ট করেছে, সারা রাত মানুষটা ঘুমায়নি আমার জন্য, আমি আমার এতটা স্বার্থপর কিভাবে হলাম? আমি নিজের থেকে ভালোবাসছি, আমি নিজের থেকে ইয়ে করছি, কিন্তু আমার মার কথা একটাবারও চিন্তা করলাম না। সন্তান কিন্তু মায়ের জন্য সন্তানই, মানে যদিও বা আমার মায়ের আরো মেয়ে আছে, বাট তারপরও আমাকে বকাঝকা সে বেশি করে, কিন্তু আমার প্রতি সে খুব বেশি উইক, আমার জন্য সব থেকে বেশি টেনশন করে সে। সারা রাত আমার মা না ঘুমিয়ে সারাক্ষণ আমাকে নিয়ে আমার আমি কখন মানে বাচ্চা সারাক্ষণ পানি খাওয়াচ্ছে, ইয়ে যে কাঁদতেছে, আমার আম্মার কান্না দেখে আমি সহ্য করতে পারিনি। আমার তখন মনে হয়েছে আমি খুব গিল্টি ফিল করছি যে আমি এতটা স্বার্থপর কি করে হলাম, আমার আমার নিজের উপর জীবনের উপরে তো আমার এতটা অধিকার নেই।
আসলে অনেক বড় একটি কথা শায়লা, যে আপনার জীবনের উপরে আসলে কিন্তু আপনার এতখানি অধিকার নাই। শায়লা আপনি অনেক ভালো একটি মেয়ে আমার কাছে মনে হচ্ছে, এবং আপনার মাধ্যমে আজকে যারা শুনছেন এখন এই মুহূর্তে, তাদের সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চায় যে আমরা এত অল্পতেই আমাদের বাবা মাকে গিনিপিগের জায়গাতে বসিয়ে অনেক বড় বড় কষ্ট দিয়ে ফেলতে এতটুকু দ্বিধান্বিত হই না। মা কান্নাকাটি করছেন, মা ছোটাছুটি করছেন যে তার নারী ছাড়া আদরের ধন একে আমি বাঁচিয়ে রাখতে পারবো কিনা, বারবার বমি করানোর চেষ্টা করছেন, সেই কষ্টটা কোনোভাবে তো প্রাপ্য ছিল না তার।
মা সবসময় বলে যে আমার বাবা বেসিক্যালি এগুলো নিয়ে, আমার বাবা আমাদের ব্যাপারে এত বেশি মাথা খামে না, কথা বাবার সাথে ওইভাবে ওই রকম রিলেশন না। বাবা দেখতেছে হ্যাঁ মানে মেয়েদের পড়াশোনা ঠিক আছে, টাকা পয়সা দিচ্ছে, কিন্তু মা সবসময় ছোটবেলার থেকেই এত বেশি কষ্ট করছে, নিজের কষ্ট হইলেও এটা বুঝতে দেয় নাই যে হ্যাঁ এত বেশি কষ্ট করছে আমাদের পিছনে, আমার লেখাপড়ার পিছনে। তো আমার মার কোনো ছেলে নেই, মা চিন্তা করে না আমি আমি তার ছেলে, একসময় আমি তাকে দেখব, আমার দুটো বোন আছে তাদের আমি দেখব। কিন্তু তখন আসলে মানে খুব বেশি আবেগপ্লুত হয়ে আমি যে কাজটা করেছি তখন বুঝলাম আর কি। তারপরে অনেক অসুস্থ হয়ে পড়লাম, মানে ওই রিয়াকশনটাও তারপর আমার মধ্যে এত বেশি থাকলো। তারপরে আমার যেটা করাতে হলো, হঠাৎ করে আমাকে বলল যে ঠিক আছে ডক্টর দেখান, আমি লিভার স্পেশালিস্টের কাছে গেলাম, তো দেখালাম, তো উনি বলল যে ঠিক আছে আপনি ওষুধগুলো খান, যদি রিয়াকশন হয় তাহলে আপনাকে এন্ডোস্কোপি করাতে হবে। এন্ডোস্কোপিটা আমাকে বলল যে এরকম এরকম, ডাক্তার একটু বকাঝকা করলো আপনি এরকম কেন করছেন, পাইপ একটা গলার ভিতর দিয়ে নিয়ে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি
বংশ দিয়ে হয়তো এন্ডোস্কোপিটা করানোর প্রয়োজন পড়ে যে তার জন্য।
আমি বাসায় আসলাম, হঠাৎ করে তার পরের দিন এত বেশি সিরিয়াস অবস্থা, মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, বমি করতেছি, আমি চোখ আমার নাকি কোনো সেন্স ছিল না, আমি সারা ঘরে দৌড়ে বেড়াচ্ছি, মানে মানে আমি মানে ছটফট করতেছি যন্ত্রণায়, মানে এত অসহ্য যন্ত্রণা, আমাকে দশ সাত মানে আম্মু বললো যে পাঁচ ছয় জন মানুষ মিলে আমাকে ধরে রাখতে পারে না, এত বেশি মানে রিয়াকশন আমার ভিতরে, কি হচ্ছিল জানি না, মানে আমি সারা বাসা জুড়ে দৌড়ে বেড়াচ্ছি কষ্টে। তখন আমার সেন্স যখন গুরু এন্ডোস্কোপিটা করায় তো মনে হলো যে আজরাইল জান কবচ করে দিচ্ছে। ওই দিনের পর থেকে আমার এত বড় শিক্ষা হলো, কোনদিন ঘুমের ওষুধ খাইনি আর কি।
বিশেষ করে যখন গলার ভিতর দিয়ে ওটা দেয়, একটা চরম অস্বস্তি কাজ করে, এবং অস্বস্তিটা অনেকটা মৃত্যু তুল্য একটা অস্বস্তি।
হ্যাঁ মনে
হচ্ছে ব্যথা যে হচ্ছে তা কিন্তু না, ব্যথা অনুভূত হয় না, কিন্তু প্রচন্ড রকমের গলাতে একটা অস্বস্তি, এবং এটা কিন্তু এটা বের করে নেওয়ার পরেও থাকে
নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস বন্ধ, এবং সে বেশ কয়েক মিনিট রাখছে, মানে মনে হলো যে আজরাইল যেরকম এসে কবজ জানটা কবজ করে নেয়, নিঃশ্বাস নিতে পারে না, সে নিয়ে ভিতরে মানে একটা বেসিক্যালি একটা লাইট থাকে, ওর ভিডিও লাইট, ওটা দিয়ে দেখে আর কি। তো মনে হলো যে ভাই, তারপর এন্ডোস্কোপ করানোর পরে আমি কান ধরলাম যে আমি আর জীবনে যা
একবার জায়গায় দশবার কান ধরতে হতো যদি ওরা ওয়াশ করত, ওয়াশ করার ব্যাপারটা কিন্তু আরো বেশি মারাত্মক। তো ভাগ্যিস ওই পরিস্থিতির মধ্য দিয়ে যাইতে হয়নি, তবে ওয়াশ করার পরবর্তীতে হয়তো সাথে সাথে জিনিসটা চেঞ্জ হয়ে যায়, তখন হয়তো ঠিক হয়ে যায়। আপনাকে যেমন প্রায় একদিন বা দুই দিন ধরে ওই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে,
যেহেতু আপনার রক্ত মধ্যে মিশেছিল, করার পরে আমি আস্তে আস্তে স্বাভাবিক হলাম। তারপরে হঠাৎ করে আমাকে একটা ফোন দিছে, চাপ পেয়েছে মনে হয়, ফোন দিয়ে বলল তোমার সাথে কি কথা বলবো, তুমি আসলে বা মানে বেঁচে থাকার মানে মরে যাওয়ার চেষ্টা করছো, একটা কথা বলি, তুমি আমাকে কি ভালোবাসো? যে মানুষটা তার নিজেকে ভালোবাসতে পারে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। তোমার ফ্যামিলি তোমাকে এত বড় করলো, তোমার ফ্যামিলির কথা তুমি একটাবারও চিন্তা করনি, তুমি তোমার মতো আচ্ছা ঠিক আছে মরে যাই। আমি ইচ্ছাকৃতভাবে ফোন তোমার সাথে কথা বলিনি, তোমার শিক্ষা হওয়া উচিত ছিল, তোমার আরো বড় শিক্ষা হওয়া উচিত ছিল, কিন্তু মানে আর তোমার প্রতি আমার একটা কথা, নিজেকে আগে ভালোবাসতে শেখো, নিজেকে ভালোবাসলে তুমি আরেকজনকে ভালোবাসতে পারবে, নিজের ফ্যামিলিকে ভালোবাসো। অনেক অনেক বেশি
ওজন ধরনের ওজন ওজনওয়ালা কথা আর কি।
হ্যাঁ,
ওই কথা হলো সত্য,
কথা আসলেই সত্য। তারপরে থেকে গুরু ওই ধরনের ওইভাবে করি নাই আর কি, মানে হয়তো বা মাঝে মধ্যে খুব কষ্ট পেলে নিজের উপর টর্চার করেছি, বাট মরে যাওয়ার চেষ্টা করি নাই কখনো আর কি, যে কষ্ট পেয়েছি মানে হয়েছে এরকম, কিন্তু মরে যাওয়ার চেষ্টা করি নাই আর কি।
তারপর কি সুমনের সাথে সম্পর্কটা আবার স্বাভাবিকের দিকে যাওয়া,
আস্তে আস্তে কথা হওয়া শুরু করলো, তারপরে পড়াশোনা করছে, ওর বেসিক্যালি অনেক পড়াশোনা করতে হয় ওর, মানে মানে ক্যারিয়ারের প্রতি ও খুব বেশি মানে সেন্সিটিভ এবং খুব বেশি সিরিয়াস যে আমার এটা ভালো করতেই হবে। বেসিক্যালি ও এখনো পড়াশোনা করছে, কিছু করছে না, ওর বাবা মা খরচ পাঠায়, তো ওটার ব্যাপারে খুব বেশি সিনসিয়ার যে তাদের খরচে আমি পড়াশোনা করছি, আমার ভালো করতেই হবে। এই যে সিরিয়াসনেসটা আমার মধ্যে একটু কম আসলে। তো তারপরে 2010-এ মানে দশের শেষের দিকে মানে আমি ঢাকায় ও আসতে বলে আর কি, মানে আমার পড়াশোনা গ্রাজুয়েশন শেষ, বলে যে ঠিক আছে তুমি ইন্টার্নি করো, ঢাকায় এসে করতে হবে। এবং সেটা করার পরও ও স্যাটিসফাইড হতো না, বলতো যে না তোমার এটা আসলে হচ্ছে না। তো আমাকে বললো ঢাকায় চলে আসতে, যে করে হোক আব্বুকে রাজি করি, আর না আমার যেতেই হবে, আমার ইন্টার্ন করতেই হবে, আব্বু আসতে দেবে না। তো ঢাকায় আসলাম, শুরু করলাম ইন্টার্ন। তারপরে ও আমাকে বলতো যে আসলে তোমার সাথে যোগাযোগ রাখলে আমার পড়াশোনার ক্ষতি হবে, তো তোমার সাথে যোগাযোগ রাখো না, আমার যেদিন মনে হয় তোমার সাথে আমি যোগাযোগ করব। আমি ফোন করলে ও আমার সাথে রাগ ব্যবহার করত, খারাপ ব্যবহার করত, চিন্তা করতাম যে না একটা মানুষ চাইছে না
তার সাথে। ঢাকায় আপনাকে নিয়ে আসার জন্য এত পীড়াপীড়ি ছিল কেন?
পীড়াপীড়ি ছিল, ও সবসময় চাইতো আমার ভালো চাইতো আর কি, মানে আমার মনে হতো যে হ্যাঁ আমার মানে ও চাইতো আমার ক্যারিয়ারটা ভালোভাবে বিল্ড আপ হোক। তো ঢাকায় আসার বলতো যে ঠিক আছে তুমি ভালো একটা প্রতিষ্ঠান থেকে যদি ইন্টার্নশিপ করো, তো এখান থেকে তোমার একটা অপরচুনিটি বাড়বে। বেসিক্যালি সে হোস্টেলেই উঠি, তো খুব কষ্ট করে মানে পার করি দিনগুলো, মানে হোস্টেলের লাইফ তো অনেক বেশি কষ্টকর, এবং মানে অফিস করতাম।
এদিকে সুমনও চাচ্ছে না যে আপনার সাথে কোনো রকম যোগাযোগ,
যোগাযোগ বলতেছে যে না তোমার সাথে দেখো আমার পড়াশোনা করতে হবে, তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ রাখো, আমার যেদিন মনে চাইবে, আমার যেদিন ভালো লাগবে তোমার তোমার সাথে আমি আবার যোগাযোগ করবো, তুমি যদি এখন আমার সাথে খুব বেশি পীড়াপিড়ি করো ইয়া করো, তাহলে কিন্তু এটা তিতে হয়ে যাবে, তুমি জিনিসটা তিতে করো না। আমি আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে যোগাযোগ বন্ধ রাখলাম। এভাবে 6-7 মাস মানে ঢাকাতে আমি একা, তখন কিন্তু গুরু আমার ঢাকাতে ওইভাবে কেউ নেই, বেসিক্যালি একটা মেয়ে, মানে আমি যে মেয়েটা মায়ের আঁচল ছাড়া হাঁটত না, সে মেয়েটা চিন্তা করেন যে এখন কথা বলতে পারত না মানুষের সামনে, সে মেয়েটা ঢাকায় আসলো। ঢাকায় এসে তখন ঢাকার মতো একটা জায়গায় চলতে গেলে একটা মেয়েকে কতটুকু মানে কতটুকু ফাস্ট হতে হয় গুরু আপনি বুঝেন, মানে আমি ঢাকা চিনি না, ওইভাবে ফোন করে করে হয়তো বা ঢাকায় কোনো আঙ্কেল আছে, আঙ্কেলকে ফোন করে আঙ্কেল এই রাস্তায় আসছে, এখান থেকে এভাবে কিভাবে যেতে হবে, জিজ্ঞেস করতাম কোন বাসে উঠতে হবে, কিভাবে উঠতে হবে, কিচ্ছু বুঝতাম না। তো আমি বেসিক্যালি গুরু হাঁটতাম, প্রচুর হাঁটতাম, হেঁটে হেঁটে আমি ঢাকা শহর চিনছি। আমার মনে আছে আমি হেঁটে আমার অফিসে যেতাম, হেঁটে আমি আমার ক্লাস করতাম, আমি মানে ভার্সিটি অ্যাডমিশনের জন্য ক্লাস করতাম, আমি হেঁটে শাহবাগ পর্যন্ত, মানে ফার্ম গেট থেকে শাহবাগ পর্যন্ত গিয়েছি, সেখান থেকে আবার ব্যাক করে আবার পান্থপথ পর্যন্ত এসেছি, এইভাবে আমি হেঁটে হেঁটে ঢাকা
চলে। কষ্টের কোনো শেষ নাই,
কষ্টের কোনো শেষ নেই। এবং যখন আমার ওই সময় তো ওর সাথে আমার যোগাযোগ হতো না, আমি খুব লোনলি ফিল করতাম, মানে আমার ঢাকাতে কেউ নেই, নতুন মানুষ সবকিছু, চেনানোর মতো কেউ নেই, যখন ওকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই ও আমার হাল ছেড়ে দিল, মানে আমার সাথে কোনো যোগাযোগ রাখলো না। তখন নিজেই থেকেই বাসায় ভাবে বলতাম না, বাসায় যদি বলি আমার খুব কষ্ট হচ্ছে, বাসা থেকে বলবে চলে আসো, আমি সেটা চাচ্ছি না,
কারণ বাসা তো চায়নি যে আপনি ঢাকাতে যান, বরং আপনি পীড়াপিড়ি করেছেন সুমনের কথায় যে পড়ালেখা কি হবে সেটা পরের কথা, অ্যাটলিস্ট আমার ভালোবাসার মানুষকে কাছ থেকে দেখা হবে, তার সাথে সম্পর্কটা
মানে তার থেকে বেশি, মানে ভালোবাসার মানুষটার সাথে দেখা হবে তার থেকে বেশি না, পড়ালেখা চিনারটা আমার মাথায় ছিল, কারণ সবসময় বলছে যে ক্যারিয়ার ওর সাথে আমার থাকতে হলে ক্যারিয়ারটা বিল্ড আপ করতে হবে।
সেখানেও সুমন যে আমাকে প্রস্তুত করতে হবে যাতে করে সমনকামী পায়।
হ্যাঁ, মানে আমার যদি ক্যারিয়ার বিল্ড আপ হয় সেটা তো আমারই ভালো, আর আমি ওকেও পেলাম।
দীর্ঘ ছয় মাস নিজের একার যুদ্ধ একা করছেন গোটা ঢাকা শহরে, এবং এখন যারা শুনছেন এই অনুষ্ঠানটি অনেকেই কিন্তু আপনার সাথে রিলেট করতে পারছেন, কারণ ঢাকাতে খুব কম মানুষই, ঢাকার আদিবাসী বেশিরভাগই কিন্তু বিভিন্ন জেলা থেকে এসে এখানে সার্ভাইভ করছেন, তারা কিন্তু এইভাবে কেউ না কেউ শুরু করেছিলেন ঢাকা শহরে, যেটা আপনি বলছিলেন যে পায়ে হেঁটে হেঁটে আমি গোটা ঢাকা শহরকে চিনেছি।
হ্যাঁ, মানে ওইভাবে না সবসময় সবাইকে বিরক্ত করতে ইচ্ছা করতো না, দেখা হলো কাউকে ফোন করলাম বিজি আছে।
ওই সময়কার কিছু আপনার ঘটনা শুনি, যেভাবে আপনি একা জয় করছেন ঢাকা শহর।
একা জয় করছি, এরকম আমার অ্যাক্সিডেন্ট হতো প্রায় একদিন করে, কি অ্যাক্সিডেন্ট হলো, মানে ক্লাস করে আসছি অ্যাডমিশন কোচিং করার জন্য, মানে মাস্টার্স এর জন্য এমবিএ এর জন্য পরীক্ষা দেবো, তো একটা রিক্সার চাকা আমার পায়ের উপর দিয়ে চলে গেল, তো তখন পাটা ফুলে গেল আর কি। বাসায় গিয়ে ওইভাবে কোনো কেয়ার করলাম না, তখন আমি ইন্টার্ন করছি একটা কোম্পানিতে, তো ওইভাবে আর কি কোনো কিছু না যাচ্ছি আসতেছি, হঠাৎ করে পায়ে মানে এত বেশি ফুলে উঠল, তেল মালিশ করছি মানে এত বেশি কেয়ারলেস নিজের প্রতি। তারপরে আম্মা আসলো, এসে আমাকে ডাক্তার দেখালো, ব্যান্ডেজ করালো। আমার গুরু এমন দিন গিয়েছে যে হাঁটছি, খুব কষ্ট হচ্ছে পায়ে, মানে পায়ে তো অ্যাক্সিডেন্ট করা, অফিসে যাচ্ছি হেঁটে যাচ্ছি, আরো জোরে হাঁটছি, আরো বেশি কষ্ট হচ্ছে, আরো জোরে হাঁটছি, কারণ আমি চেয়েছি আমি কষ্টটাকে খুব বেশি ফিল করি, এবং কষ্টটা এত বেশি হোক আমার, মানে আমার যেন সহ্য ক্ষমতাটা খুব বেশি হয়। আমি মানে আমি রিক্সায় উঠে নেই, আমি হাঁটছি হাঁটছি, মানে হেঁটেই যাচ্ছি, কষ্ট নিয়ে হেঁটে যাচ্ছি। আমি চেয়েছি যে আমি যেন কখনো কষ্টে, মানে আমি যেন মানে কি বলবো যে আমি না বসে না পড়ি, আমি যেন হাঁটতেই থাকি, কোনো কষ্টই যেন কখনো, আমি যেটা চাই আমি ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাই, আমি আমার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে চাই, কখনো যেন কোনো কষ্টের কারণে, কোনো ব্যথা, কোনো শারীরিক কোনো ব্যথা, কোনো মনোকষ্টের জন্য আমাকে থেমে যেতে না হয়। এরকম অনেক কষ্টের দিন গেছে, এমনও দিন গেছে আমি সারাদিনে এক বেলা খেয়ে আছি, বাসাতে বলিনি এই জন্য, বাসাতে এরকম সিচুয়েশন কোনোদিন হয় নাই, খুব আদরি মানুষ হয়েছে, কিছু করে খেতে হয় নাই। আর বাসাতে বললে বাবা কখনই সহ্য করবে না, মা তো সহ্য করতে পারবে না, না বলে থাকতাম। তো একদিন আম্মা হোস্টেলে এসে মানে ভাত দেখলো, বলল যে তুই কি খাস, কিভাবে খাস, এটা মুখে দেওয়া যায়, মানে মানে তেমন মানে খুব খারাপ চালের ভাত, মানে শ্রমিকরা যেগুলো খায় সেরকম লাল লাল টাইপের কিছু একটা মানে গন্ধ। আম্মু এগুলোই অমৃত লাগে, একসময় তোমার হাতের হাজার হাজার খাবার, এটা খাবো না ওটা খাবো না বাহানা করতাম, এখন সারাদিন পরে এসে এই একবেলা এটা খাই, অফিসে খেতাম, তো এটাই অমৃত লাগে। রমজান মাসে বেসিক্যালি অফিস বন্ধ থাকতো, তো আমার গ্যাসের কারণে আমি সব রোজাগুলো রাখতে পারতাম না, তো একবেলা খেয়ে থাকতাম। এভাবে দিন পার করেছি, ফ্যামিলির সাথে বলতে পারে না,
কাউকে বলতে পারেনি
গুরু, কাকে বলবো, বললে তো ছোট হব, আর বললে কারোর সাথে শেয়ার করার মতো ওইভাবে, মানে কারোর সাথে যে শেয়ার করব ওইভাবে পাইনি গুরু, ওইভাবে পাইনি। আমার সারা জীবনে এটাই কষ্ট যে কারোর সাথে যদি শেয়ার করার চেষ্টা করেছি, সে আসলে ওটা আমার উইকনেস হিসেবে ধরে, মানে উইকনেস হিসেবে ধরে মানে অন্যভাবে কথা বলার চেষ্টা করেছে, মানে আমাদের মানে যুগটাই এরকম, এ কারণে ওই এক্সপিরিয়েন্স থেকে আমি আর কারোর সাথে মানে খুব মানে এখন শেয়ারই করি না, কিচ্ছু শেয়ার করি না, নিজের মধ্যেই রাখি, ফ্যামিলির সাথে তো শেয়ার করতেই পারি না, নিজের মধ্যেই রাখি। একমাত্র শেয়ার করি কার সাথে জানেন, যায় না মাঝে বসে, খুব বেশি মন খারাপ হলে মানে চিন্তা করি যে একটু কেঁদে নিলে আমার মনটা হালকা হবে, তখন যায় না মাঝে বসে অনেক কাঁদি, মানে আল্লাহ আমারে এতটা কষ্ট দিও না যে আমি সহ্য করতে পারবো না। একসময় কষ্ট পেতে পেতে দেখলাম এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন বলি কি ঠিক আছে তুমি আমাকে কষ্ট দিচ্ছ দাও, কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে দিও, যেন আমি কষ্টটা সহ্য করতে পারি, কষ্ট সহ্য করে নিজে চলতে পারি আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলির জন্য আমার কিছু করতে হবে, কষ্টটা সহ্য না করতে পারি যেন আমি ভেঙে না পড়ি, আমাকে অনেক বেশি কঠিন করে দাও, আমাকে পাথর করে দাও, পাথর করে দাও।
শায়লার চমৎকার এই দুই চোখে কাজলের যখন রং পড়েছিল চোখের সৌন্দর্য অনেকখানি বেড়েছিল, কিন্তু আফসোস যে চোখের পানি বাদ মানছে না, চোখের পানি থামিয়েও রাখতে পারছি না আমরা বিভিন্ন রকমের চেষ্টা করে, কিন্তু সেই ফাঁকে কাজলটা ধুয়ে যাচ্ছে। এবং শায়লা আপনার আপনার এই যে শুরুতে আমরা বলছিলাম যে আপনার মধ্যে একটা অরিজিনালিটি একটা পিউরিটি আছে, এই 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 জিনিসটা অনেক বেশি টাচ করছে যেমন আমাকে, টুটুল মেঘলাকে এবং অনেক শ্রোতা বন্ধু যারা প্রচুর পরিমাণে টেক্সট পাঠাচ্ছে, তারাও টেক্সটের মাধ্যমে এটা প্রকাশ করতে চাচ্ছে যে শায়লার এই পিউরিটি আমাদের সবাইকে অনেক বেশি টাচ করছে। শায়লার কণ্ঠস্বরের মধ্যে যে যে একেবারে অরিজিনালিটি আছে সেটা আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে। শায়লা এই অনুষ্ঠানটার মধ্যে আসলে কোনো ক্যারিশমেটিক কিছু নাই তো, এবং অনেক সময় খুব আফসোস করতে হয় আমাকে, যেটা আপনি প্রায় শোনেন যে স্রষ্টা কেন কি করলে আমাকে তুমি একটা একটা ম্যাজিক স্টোন দিবে, এমন একটা টাচ স্টোন দিবে যেটা দিয়ে আমি এই কষ্টগুলোকে নিমিশে দূর করে দিতে পারবো, কারণ সে মানুষ আসলে খুব সৌভাগ্যবান যার কলিজা বা যার ভিতর অনেক বেশি শক্ত, আমরা অনেক দুর্বল চিত্তের মানুষ, এই যে সব কষ্টগুলো দেখে অনেক সময় মনে হয় যে কলিজাটা ব্লাস্ট না হয়ে যায়। আপনার যখন এই কথাগুলো বলছেন আমি কিন্তু আপনার সাথে সাথে মনে হচ্ছে যে ওই পৃথিবীগুলোতে চলে গেছি, যে শায়লা একা একা হাঁটছে হয়তো মহাখালীর রাস্তা দিয়ে ভাবি যে নিজ দিয়ে হেঁটে চলে গেল, ওই তো ওইটাই শায়লা, এবং যার মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা কাজ করছে যে এখনো তো আমার ইন্টার্নশিপ শেষ হতে এতদিন বাকি আছে, আমি কি আমি যে জায়গাতে যেতে চাচ্ছি সে জায়গাতে যেতে পারবো কিনা, যে পরিমাণ টাকা আমার হাতে আছে সে টাকা দিয়ে বাকি দিনগুলো চলবে কিনা, বাসাতে তো খাবারের ব্যবস্থা হয়নি, যার জন্য এত কিছু, যার জন্য এত প্রস্তুতি, যার জন্য প্রতি মুহূর্তে প্রতিদিন আমি নিজেকে ভাঙছি আবার গড়ে তোলার চেষ্টা করছি, সেই সুনামকে ফাইনালি আমি পাবো কিনা। এইরকম একটা মানুষ যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বে এরকম ব্যস্ততম একটা শহরে খুবই স্বাভাবিক, প্রচন্ড অসহায়, প্রচন্ড একা, এবং যার কথা বলার জায়গা একটি সেটি যায় না মাঝে বসে স্রষ্টাকে।
এভাবে চলছিল গুরু, তারপরে হঠাৎ করে ও আমাকে ফোন দিল যে তোমার সাথে একটু দেখা করা যাবে।
কতদিন পর?
প্রায় 6-7 মাস পরে।
সে খুব ভালো করে জানে যে একটা মেয়ে যে কুমিল্লার বাইরে সাধারণত বের হয়নি, ঢাকার মতো এইরকম একটা যান্ত্রিক শহরে এসে সার্ভাইভ করাটা তার জন্য কতখানি কষ্টের হতে পারে, আপনাকে আপনার আপাদ মস্তক আপনার আগাগোড়া সব জানে সে, কিন্তু আপনি ঢাকাতে প্রবেশ করার পরবর্তী 6 মাস সে একবারের জন্য আপনার খবর নেয়নি, ফাইনালি ফোন দিচ্ছে 6 মাস পরে।
হ্যাঁ, 6 মাস পরে ফোন দিয়ে বলছে তোমার সাথে একটু দেখা করব, খুব খুশি দেখা করবে আমার
সাথে। যথারীতি, যত ভুলই হোক না কেন, যত যাই হোক না কেন, যার জন্য প্রস্তুতি চলে সবসময় স্বাভাবিকভাবে আপনি খুশি হয়ে পড়েছেন।
তো আমার সাথে দেখা হল, ওর আমাকে একদিন আসতে বলল, তো বিকেল টাইম ছিল তখন, তো আমার সাথে দেখা হলো, দেখা দিয়ে প্রশ্ন করলেন যে কেমন আছো, এই তো ভালো। তখন বলল, মানে আমি অবাক হলাম, আমাকে একটা প্রশ্ন করল, তুমি আবার কারোর সাথে প্রেম করছো না তো? কেন, আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি, আমি তোমার সাথে যোগাযোগ করছি না, তুমি কারোর সাথে হয়তো প্রেম করছো। আমি ওকে বললাম যে দেখো, তোমার বোধহয় ধারণা নেই তোমাকে আমি কতটা ভালোবাসি, মানে তুমি তো আমাকে এভাবে বাসো না, মানে আমি যতটা ভালোবাসি সেখান থেকে সম্ভব না যে আমি অন্য কাউকে আবার ভালোবাসব। বলল যে না, তোমাকে আসলে তোমার অনেক কেয়ার করি, আমার মনে হইল যে তুমি কারোর সাথে রিলেশনে জড়াচ্ছ কিনা, তো আবার কোনো ভুল করো কিনা, আমার মতো তো সবাই ভালো না, তো কোনো একটা ছেলের সাথে যদি তুমি জড়াও তো আবার আমাকে অন্তত দেখাবা যে ছেলেটা কেমন, আমি দেখব, মানে তোমার ভালো তো সবসময় আমি চাই, দেখব আমি, আমাকে দেখাবা তুমি। আমি বললাম কেন, না তোমার ভালো চাই, ভালোর জন্যই বলছি। তখন কথা বলছি, আমার কাছে বেসিক্যালি একটা ছাতি থাকে, হঠাৎ করে অঝোর বৃষ্টি, কোথা থেকে বৃষ্টি, সেই বৃষ্টি,
সেই কুমিল্লার বৃষ্টি,
সেই বৃষ্টি, তো বৃষ্টি তো আর আমি তো সামনাসামনি ছিলাম, বৃষ্টি হয়েছে এক ছাতার নিচে দুজন বেসিক্যালি, তো কথা বললাম, তারপর ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, বৃষ্টিতে ভিজে একদম, মানে কি বলবো, একদম পুরা ভিজা, দুজন ভিজে যাচ্ছি। তো গিয়ে হুট করে একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে বসলাম, বসে কথা বললাম, কথা বলে বল যে ঠিক আছে কথা হচ্ছে, তা আবার এরকম ভাবে কথা হওয়া শুরু করলো আর কি। তো এভাবে কথা চলতে থাকে। ও যখন ইচ্ছা হয় ও বলে যে তুমি আমাকে ফোন দিবা না, আমি তোমাকে ফোন দিব, আমি যখন সুযোগ পাবো আমি তোমাকে ফোন দিব, তুমি আমাকে ফোন দিবা না। আমি বলতাম এটা আবার কেমন কথা, আমি ফোন দিব না, আমি দিতে পারবো না, আমার কোনো রাইট নেই, তুমি দিতে পারবে না, আমি যা ইচ্ছা করতে পারবো, আমি তোমাকে ফোন দিব, যখন ইচ্ছা ফোন দিব তখন তুমি আমার সাথে কথা বলবা। করছি সব, মানে পড়াশোনা করছি, ভার্সিটিতে পরীক্ষা দিব, আর এদিকে ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেল ওর মধ্যে, তারপরে এভাবে চলছে চলছে। তো হঠাৎ করে মানে ওর আবার আমার সাথে যোগাযোগ করা আবার বন্ধ করে দিল আর কি, মানে মানে এরকম খুব অসহ্য, তো ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতে।
This track was downloaded from fusionbd.com.
ফোন দিও না, আচ্ছা ঠিক আছে ফোন দিব না, তো ভাবেই আর কি চলছে।
এই ঘটনাটা আপনার সাথে প্রায়শই ঘটছে, ছেলে খেলার মতো করে,
ছেলে খেলার মতো
যে ঠিক আছে কথা বলো ভালো লাগতেছে বলতে বলতে হঠাৎ না, এখন আর কেমন যেন সেই চাম, সেই আকর্ষণটা নাই, আবার একটা গ্যাপ, আবার পরে আবার কথা বলছে এবং আবার অবলীলায় বলে দিচ্ছে যে তোমাকে এখন ভালো লাগছে না, প্রয়োজন হলে আমি পরে ফোন দিব।
হ্যাঁ এভাবে অনেকবারই হয়েছে আমার সাথে। এবং
কোন অ্যাঙ্গেল থেকে তো মনে হয়নি যে আপনার মধ্যে ইগো বা আত্মসম্মান বোধটা কম, এটা তো আমার এখন পর্যন্ত কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয়নি, বা আপনার জীবনও মনে হয় জিনিসটাকে পারমিট করে না। কি এমন ভালোবাসা যে জিনিসগুলোর সাথে আপনি সহজেই অহর্নিশ আপনি কম্প্রোমাইজ করছেন?
আমি গুরু বরাবরই মানে এই সেন্সটা আমার আসলে আমার মধ্যেও কাজ করত, যে আমি নিজেও সেটা বিলিভ করি যে একটা মানুষের পার্সোনালিটিটাই কিন্তু মেইন, তার ব্যক্তিত্ব, তার কর্ম, আমার কাছে মনে হয় এইটাই, যে একটা মানুষ যখন পৃথিবীতে আসে সে সারা জীবন যাই করুক না কেন, সে যখন মারা যায় তখন তার সাথে কিন্তু তার কর্ম যায়। তো বেসিক্যালি আমার আমার কাছে আমি এটা মানি, এটা জানি যে একটা মানুষের ব্যক্তিত্ব যদি না থাকে তার কিচ্ছু নাই, মানে সে একজন মানে মানে মৃত মানুষ ছাড়া কিছু না। কিন্তু এই একটা মানুষের ক্ষেত্রে আমি আমার ব্যক্তিত্বটা, আমি আমার ইগোটা আমি মানে মেনটেনই করতে পারি না, মানে আমার ইমোশনটা এত বেশি, মানে আমি চেষ্টা করি, আমি অনেকবারই ও ব্রেকআপ করার পরে আমি নিজের থেকে নিজে স্ট্রং হয়ে না আমার এভাবে করতে হবে না, কি হয়েছে গুরু, একটা মানুষ নিজেকে কতবার সেট আপ দিতে পারে, রিসেট আপ দিতে পারে, আপনি বলেন একটা মানুষ কতবার রিসেট আপ দিতে পারে? নতুন করে মনকে শক্ত করছি, বাঁচছি যে না আমি এবার নতুন করে বাঁচব, নতুনভাবে ইয়া করব, আচ্ছা ঠিক আছে। কিন্তু একসময় একটা আশা সবসময় ছিল, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমি যদি সত্যি সত্যি ওকে মন থেকে মানে আমি যদি আমার ভালোবাসাটা যদি পবিত্র হয়, ও অবশ্যই আমার সাথে আমার কাছে ফিরে আসবে। এবং হয়েছে এরকম, ফিরে এসেছে কিন্তু চলেও গেছে, ফিরে এসেছে চলে গেছে। এভাবে মানে বেসিক্যালি যেটা হয়, ওর যখন খুব বেশি মন খারাপ হয় কিংবা লোনলি ফিল করে কিংবা কোনো সমস্যায় পড়ে কিংবা বললাম না কষ্টটা শেয়ার করার মতো কোনো মানুষ পায় না, তখন আমাকে ফোন দেয়। ইকোনমিক ফেভার ওইভাবে নিত না, আসলে ওই টাইপে ছিল না, আমি দিতাম, আমি করতাম ওইভাবে না,
আমি দিতাম টাইপ,
আমি দিতাম টাইপ হচ্ছে কি এই যে তুমি আসছো তোমার কাছে কি ভাড়া আছে এরকম আর কি, ওইভাবে আনার। আমি ওকে মানে গিফট বেশি করতাম, মানে ইকোনমিক কখনো আমার কাছে ওরকম মানে ওই টাইপের লোভী ছেলে ছিল না। তো ওর একদিন মানে খুব বেশি আর সবসময় আমাকে মাঝে মধ্যে ফোন করতো, করে বলতো কি অবস্থা, মানে তোমার অগ্রগতি কতটুকু, আমি বললাম চলছে, সবসময় আমাকে খোটা দিয়ে আসতো, তোমাকে তো অনেক দেখলাম, তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না, তুমি জীবনে কিচ্ছু পারবে না, কিচ্ছু করতে পারবে না, কোনো দিন পারবে না, এটা আমি লিখে দিলাম, যত চেষ্টাই করো সব চেষ্টাই তোমার ব্যর্থ। আমি ওর কথাগুলো আমার কলিজায় গিয়ে লাগত, তারপরও আমি মনটাকে শক্ত করে না আমার করতে হবে, আমার কিছু একটা করতে হবে গুরু। আমি এই পর্যন্ত বহুবার বহুভাবে নতুন নতুন করে মানে আমার ক্যারিয়ার পাথ চেঞ্জ করেছি, ক্যারিয়ার পাথ চেঞ্জ করতে বলতে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, দেখা গেল একবার মানে একটা এডমিশনের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি আর কি।
স্পেশালিটি কি ছিল? মার্কেটিং।
আমার ফিনান্সে ছিল।
আচ্ছা, এই পুরো বিষয়টার পরে যেহেতু ক্যারিয়ার আপনার মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সময়ের সাথে লাস্ট যে আপনার এটা যে আবার আপনাকে বলল যে না আমি তোমার সাথে আর কোন রকম যোগাযোগ রাখতে চাই না, তারপর কি আর সময়ের সাথে আবার ফার্দার কোন কমিউনিকেশন?
হ্যাঁ, কমিউনিকেশন যোগাযোগ পরে আমি যোগাযোগ করেছি, হয়তো কোনো এক সময় আমি ফোন দিয়েছি, আমি ফোন দিলে সে ইগনোর করেছে কি সে ফোন দিয়েছে আর কি, মানে হয়েছে আর কি। আমি খুব কম মানে অনেকদিন পর ফোন দিলে ওই ফোন দিত, আমার কখনো মন খারাপ হলে আমি এটা মেসেজ পাঠাতাম এবং সব সময় আমি জানি ওর ফেসবুকে আমার অ্যাড ছিল এবং প্রত্যেক দিন ওর সাথে আমি যোগাযোগ করতে পারতাম না, ওইভাবে ফোন করতে পারতাম না, একটা করে মেসেজ দিতাম আমার ফেসবুকে, যে আমি জানি যে আমার প্রত্যেকদিন মন খারাপ হতো একটা করে মেসেজ দিতাম যে ও তো দেখবে অন্তত পক্ষে, যে ওর জন্য প্রত্যেকটা দিন আমার মন খারাপ হয় একটা করে মেসেজ দিতাম
প্রতিদিন
প্রত্যেকদিন।
এখন আর কতদিন, লাস্ট কতদিন আপনাদের ওইভাবে সম্পর্ক বা ওইভাবে কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হয় না?
প্রায় হচ্ছে
সর্বশেষ যে বৃষ্টিতে ছাতা নিয়ে একসাথে থাকলেন,
তারপরে তো এভাবে চলতে থাকলো, চলতে থাকার পরে ফাইনালি আবার মানে একদিন আমি মানে আমি একটা একটা জায়গায় যাই আর কি, মানে একটা ভাইয়ের সাথে কথা বলতে আর কি, মানে আমার ম্যাথ এটা খুব দুর্বল আর কি, দুজনের সাথে কথা বলতে। তো আমি চিন্তা করি যে কার জন্য, কারোর সাথে কথা বলবো না, ই করবো না, কার জন্য এত বেশি কেয়ারিং, কি আমার সাথে তো যোগাযোগই করে না। ঠিক আছে, আমি চলতেছি, আমি ঠিক আছে, আমি মানে আমি কারোর সাথে বেসিক্যালি কথা বলতাম না, কোনো ছেলের সাথে একসঙ্গে রিক্সা উঠতাম না। তো আমি গেলাম, ঠিক আছে আমার নিজের জন্য তো করতে হবে। তো হঠাৎ করে আমাকে ফোন দিল, ফোন দিয়ে তখন দেখলো একটা ছেলে আছে আমার সামনে, মানে আমার আমাদের ক্লাসমেট, মানে আমি যেখানে ক্লাস করতাম ওই ক্লাসমেটের মানে একটা ফ্রেন্ড আর কি, ম্যাথ ভালো বুঝে। তো হঠাৎ করে ওখানে ফোন করে, তুমি কোথায় আছে এখানে? পরে ও আমাকে নিয়ে, আমি জাস্ট গেলাম ওখানে গিয়ে, তো আমাকে নিয়ে ও মানে আমাকে ধরে ফেললো যে তুমি এখানে আসছো একটা ছেলের সাথে দেখা করতে, এরকম একটা ছেলের সাথে দেখা করতে? আমি বলছি কিনা আমি মানে আমি ম্যাথ শিখবো ভাইয়ের সাথে, আমাকে নিয়ে একটু অন্ধকারে নিয়ে অসম্ভব জ্বর মারতে লাগলো, দুই হাত দুটো ধরে মারতেই লাগলো জ্বর একভাবে মারতে লাগলো, মানে আমি হাত দুটো ধরে রাখছি, আমি কিছু বলতে পারছি না, মানে আমার গালটা লাল হয়ে গেছে একদম, কাঁদতেছি, মারতেছে মেরে টেরে তারপরে বাসার দিকে নিয়ে গেল, যে আর কোনোদিন এরকম করবি না, একটা তুই যদি একটা বিপদ হতো, একটা সমস্যা হতো তখন কি হতো? আমি এত কিছু চিন্তা করিনি, আমি আসলে সহজ সরল মনে ঠিক আছে ভাইয়া পরিচয় করা দেবে, আমি ওনার কাছ থেকে ম্যাথ শিখব মানে পরে। তারপরে হচ্ছে ওই দিন, তারপর রাতের বেলা আমার সাথে সে ফোন করে বলল যে ঠিক আছে তোমার সাথে আর রিলেশন সম্ভব না, অনেক কিছু বলল আর কি, অনেক মানে অনেক অনেক কিছু বলল, অনেক বাজে বাজে কথা বলল আমাকে, বলে মানে সে অনেকদিন আগে বলেছে তো এই মুহূর্তে সবকিছু মনে করতে পারছি না, তো বলে যে ঠিক আছে তোমার সাথে সম্ভব না।
তখন কি রিলেশন ছিল যখন আপনি যে ম্যাথ দেখে নেওয়ার জন্য?
না, আমার সাথে আসলে যোগাযোগ মানে ওইভাবে ছিল
না, তখন তো অ্যাকচুয়ালি রিলেশন ছিল না, যেটা ছিল মাঝে মাঝে প্রয়োজন মনে করলে সে কখনো লোনলি ফিল করলে দেন আপনাকে ফোন করত।
রিলেশন বলতে ওর কাছে মনে ওইটাই রিলেশন, হ্যাঁ আমি ওর সাথে আসি, ও আমার সাথে আসে ছিল না, বাট আমি ইন দ্যাট কেস যদি আমি কারোর সাথে কথা বলি যদি দেখে এটা ওর লাগতো, এটা ওর খারাপ লাগতো, ইয়া লাগতো যে হ্যাঁ আমি খারাপ কাজ করতেছি।
কিন্তু আপনাকে অন্ধকারে মানে গলির মতো একটা জায়গাতে নিয়ে গিয়ে ইচ্ছা মতো চড় দিচ্ছে আপনার,
ইচ্ছা মতো মারছে আমাকে, তো তারপরে বাসায় নিয়ে
মাঝে সাঝে মারামারি এরকম?
না, আমি ওর ওতে চড় খেয়েছি, ওকেও চড় মেরেছি আমি, কিছু কিছু রিলেশন তোমার সাথে নাই, সম্ভব না, তুমি কি করছো না করছো, কি কথা বলছো না বলছো।
বাবা মার কাছে চড় খেয়েছেন বাসায়?
বাবা মার কাছে চর খেয়েছি, বাবার হাতে মার খেয়েছি অনেক ছোটবেলায়, কিন্তু মানে ইন্টারমিডিয়েট পাশ করার পর আসলে
ছোটবেলায় তো ছোটবেলায় পরিণত বয়সের কথা
বলছি, পরিণত বয়সে ওইভাবে মার খাইনি আর কি। আমি যখন মানে অনার্স ফার্স্ট ইয়ারে উঠলাম, মানে তখন সাধারণত মানে ওইভাবে যে এমন কিছু করতাম না, কিংবা ফকাঝকা আম্মু দিত যে দেখা গেল যে বুঝতে পারছে যে মানে বাইরে আছে মেয়ে, কিংবা দেখা করছে, মানে এগুলো তো ফ্যামিলি থেকে ভাবে মেনে নেয়,
এখন নির্বিচারে গায়ে হাত তুলছে কোনো একজন, কিছু মনে হচ্ছে না,
মনে হচ্ছে না, খালি কান্না পাচ্ছে।
তারপর রাত্রেবেলা আপনাকে ফোন দিল এবং আরো মনে হয় মুখে যা আসলো
সেভাবে মানে অকথ্য ভাষায়, মানে আমি ওর কাছ থেকে যে ধরনের ভাষা শুনেছি আমার সারা জীবনে আমি ওরকম শুনিনি আমার ফ্যামিলিতে কখনো। আমি বেসিক্যালি আমি বাজে কথা ওইভাবে মুখে আসেও না, বলিও না, শুনতেও পারি।
এই পরিস্থিতিতে যে ধরনের কথা বলতে পারে, আপনি বললেন যে আমি মনে করতে পারছি না, একটু মনে করে দেখেন কথাগুলো হয়তো এই ধরনের হবে যে তোর মতো মেয়েদের আমি তোকে ভালোবাসি বা তোর প্রেমে পাগল হয়ে আছি সেজন্য তোকে বলছি না, তুই জেনে রাখ এই কথাগুলো তোকে বলছি এই কারণে তোর মতো মেয়েকে কোনো একদিন ভালোবেসেছিলাম, তার জায়গা হবে কোনো একটা কলগার বা কোন একটা প্রস কোয়ার্টারে, যে কারণে আমার আত্মসম্মান লাগে দেখে তোকে আমি রক্ষা করতে গেছিলাম, এই টাইপেরই কথা বলবে।
মানে ও আমাকে হ্যাঁ মনে পড়েছে বললো যে অন্ধকার বলে বললো যে ওখানে মানে আমি যে দেখা করলাম ওর সাথে, মানে ও আমাকে ফোন করতে আমি হেঁটে আসছিলাম, তো আমার সাথে যখন ওর সাথে দেখা হলো যে জায়গাটা এটা একটু অন্ধকার ছিল, তো বলে অন্ধকারে কি করছিলি, মানে মানে বলতেছে যে মানে কি বলবো
সেটাই সব বিসর্জন দিয়েছিস
বলছে যে মানে মানে খুব বেশি অস্থির হয়ে গেছিস, মানে আমি ওর সাথে নাই এনে অস্থিরতা কাটানোর জন্য
সামবডি নিড টু রিপ্লাই।
হ্যাঁ 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 তো এইগুলো আর কি বললো, এত বেশি বললো আর এত বেশি গালি দিল, বলে যে আমার মতো ছেলে বলে তুই বেঁচে গেছিস, আমার মতো ছেলে বলে তোর কোনো ক্ষতি করে নাই, অন্য কোন ছেলের পাল্লায় পড়িস তোর কি করে দেখিস।
এরপরে কি, এরপর থেকে কি অবস্থা?
এরপর থেকে গুরু রিলেশন ওই রকমই, হঠাৎ করে আবার চার থেকে পাঁচ মাস পরে ফোন দিল, পরীক্ষা খারাপ হয়েছে ওর, আমার সাথে শেয়ার করবে, মনটা ভীষণ খারাপ। বেসিক্যালি কথা হলো আমাদের,
বেসিক্যালি তোমার কি হয় তখন? আমি তো অবাক হয়ে গেলাম, কি বলবো, বিশ একুশ বারের বেলায় কি মনে হলো যে ঠিক আছে আমার তার সাথে যাওয়া উচিত?
না না যাওয়া উচিত সেই সেন্সে না, এই মুহূর্তে আমার ভালোবাসার মানুষটা কষ্টে আছে, তাকে আমি মানে তার সাথে আমি কথা বলি আচ্ছা ঠিক আছে ওকে সাপোর্ট দিই, একসময় তো ও আমাকে সাপোর্ট দিয়েছে যে হ্যাঁ তুমি এটা ভালোভাবে করো, ভেঙে না পড়ুক, ওকে ইন্সপিরেশন দিয়েছি, এমন না যে ওই সময়টা তুমি ওর সাথে প্রেম করেছি, বাট ইন্সপিরেশন দিয়েছি, কথা বলেছি, বুঝিয়েছি ভেঙে না পড়ো, মানে সবসময় ভালো চাইতাম, স্টিল ভালো চাই, সবসময় ভালো চাই যে না ভালো থাকুক।
তারপরে
তারপরে তারপরে গুরু তারপরে এভাবে আসলে চলতে থাকলো, তারপরে হঠাৎ করে বলল যে তোমার সাথে আসলে আমার রিলেশন সম্ভব না, কারণ তুমি তো সারা জীবনে অনেকবার দেখলাম, মানে এর মধ্যে আমি বেশ কয়েকবার ক্যারিয়ার পাথ বিভিন্নভাবে ট্রাই করেছি আর কি, সেগুলো মানে এই মুহূর্তে বলতে যাচ্ছি না, তো বিভিন্ন জায়গায় ট্রাই করেছি আমি ওখান থেকে পারিনি আর কি, তো আমাকে বলছে যে তুমি দিয়ে তো কোনো কিছুই তো কখনোই কিছু করতে পারবে না, তোমার তো কোনো যোগ্যতাই নেই, না তুমি দেখতে খুব সুন্দর, না তোমার হাইট আছে, না তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, বেসিক্যালি ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আমার থেকে, মানে আমার থেকে রেজাল্ট ভালো ওর, এটা নিয়ে সবসময় দম্ভ ছিল, আমার হাতের লেখা ভালো তোমার হাতের লেখা তো অত ভালো না, আমার আমার ক্যারিয়ার উজ্জ্বল তোমার ক্যারিয়ার বলতে তো কিছুই নাই, তো তোমার তো কিছুই নাই, মানে তোমার তো আল্লাহ কোন গুণই দেয়,
ইউ আর এ বিগ জিরো,
আই এম এ বিগ জিরো, আই এম এ গ্রেট লুজার,
ইউ আর এ গ্রেট লুজার,
ইয়া, তো বলতেছে তোমাকে দেখে কিছু সম্ভব না, ঠিক আছে যে তোমার তো তুমি তো আসলে একটা ভালো একটা মেয়ে, তো তোমার তুমি আমার বন্ধু হও, বন্ধু হিসেবে থাকো আমার, যাতে বন্ধু হও তুমি আমার বন্ধু হিসেবে থাকো, তো বন্ধু হিসেবে থাকলে তোমার সাথে দেখো আমার ঝগড়াঝাটি হবে না, আমি তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবে।
তোমাদের কথা শুনে আমার মনে হচ্ছে যে আমরা নেপচুন বা প্লুটো কোন গ্রহে আছি যেখানে এক্সপেরিয়েন্স একটা ল্যাব আছে, যেখানে ভালোবাসার এক্সপেরিমেন্ট হয়, এতদিন পরে এত কিছু হওয়ার পর এই ভাঙন, এই সম্পর্ক, এই চাঁদ বৃষ্টি যে হঠাৎ করে বলছে যে তুমি আমার বন্ধু হও,
তখনও গুরু আমি বুঝতে পারিনি যে কথার পেছনে কি লুকিয়ে
আছে। আচ্ছা দেখি আমরা একটু দেখি আর কি লুকিয়ে আছে, ফাইনালি বলছে যে তুমি আমার বন্ধু হও, আচ্ছা বন্ধুর সংজ্ঞাটা কি আবার দেখি।
হ্যাঁ বললে যে ও আমাকে মাঝে মাঝে মেসেজ দিত তুমি আসলে বন্ধু হিসেবে অনেক ভালো, মানে আমি দেখলাম তোমার সাথে, ও আমার সাথে সব ফোন করতো, ফোন করে কথা বলতো, কেয়ার করতো, কি ব্যাপার কোথায় যায় তুই তাকারি করে সম্পর্ক, আমি বললাম না তোমাকে আমি তুই করে বলতে পারবো না, বললে না তুই করে বলবি, তুমি তুমি করে বললে কেমন লাগে, তুই তুই করে বলবি, তো বললে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো, তাও কথা বলছে কথা বলছে, কি ব্যাপার দোস্ত, কই যাচ্ছ? আমি দোস্ত বলবি না, মানে ওর কাছ থেকে দোস্ত বন্ধু এগুলো শুনতে আমার খুব বিরক্ত লাগতো, মানে কেন জানি আমি মানতে
লাগতো না
ঘৃণা ওইভাবে, মানে মাঝে মাঝে মনে হতো আর কি, মানে খুব অসহ্য লাগতো। ওর তখন রাগ হতো, কেন তোকে আমি দোস্ত বলতে পারবো না, সমস্যাটা কথা, মানে মানে তার কোনো রিয়েলাইজেশনই নেই, কোনো রিয়েলাইজেশন নেই। তো তারপরে সে ওকে বলে আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে মানে তাকে দেখতাম অফিসের টাইমে বেসিক্যালি কখনো ও স্যাক্রিফাইস করতো না, মানে আমার সাথে পর্যন্ত কথা বলতো না, দেখতাম ওর ফোনে ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, কি ব্যাপার অফিসের টাইমে? আমার তখন মনে হচ্ছে কার সাথে কথা বলতেছিস তুই? তো বলতেছে যে আমার ওই মানে ছোট বোনের, এর মধ্যে একটু বলি মানে ওর সাথে রিলেশনটাই ব্রেকআপ হওয়ার আগেই, মানে কিছুদিন আগে মানে আমার সন্দেহ হতো যে ওর একটা ছোট বোন আছে, মানে সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড ছিল, তো বুঝতে পারছি আমি, মানে সবসময় ওর রিপ্লাই দেয়, তারপরে ও একটা সং দিলে সেটার খুব রোমান্টিক একটা কথা ইয়া করে, তো আমার মনে হতো যে সামথিং রং। তা একদিন আমি খুব ওকে বললাম যে ঠিক আছে দেখা করি, সরি আমি আবার একটু ব্যাকে চলে আসলাম, তো ফেসবুক নিয়ে আমি ওর মানে ল্যাপটপ ছিল সাথে, ঠিক আছে আমি দেখবো কি হয়েছে না হয়েছে। তো দেখলাম কিছুটা মেসেজ ডিলিট করে ফেলেছে, তো ওই মেয়ের সাথে রাতের বেলা ওর চ্যাট হয়, ইভেন ওই মেয়ে রাতের বেলা ওকে মোবাইল নাম্বার দেয় চ্যাটের মধ্যে, কি এত কথা তোমার রাতের বেলা, আমি ছোট বোন, ছোট বোন কি? আর ও বেসিক্যালি খুব সুন্দর মেয়েদের প্রতি ওর খুব বেশি মানে হ্যাঁ আমার মানে খুব সুন্দর হতে হবে আমার গার্লফ্রেন্ডকে। তো আমি বলতাম যে যার সাথে কথা বলছিস সে হচ্ছে না রে আমার টাইপের না, ও হচ্ছে গিয়ে দেখতে ভালো না, কালো, আসলে মিথ্যা কথা বলেছে, ফর্সা মেয়েটা মোটা, হ্যাঁ আমার টাইপের না, আমার তো দরকার স্লিম, খুব সুন্দর দেখতে, উচ্চলম্বা হবে, হ্যাঁ খুব সুন্দরী হবে। তা আমি বললাম যে ঠিক আছে, তারপরে ওই নিয়ে একটু বাক বিতণ্ডা, তারপরে হচ্ছে যা হোক আমি আবার এখানে ফিরে আসি, তখন ওটা অস্বীকার গেল। তো আমি ওকে ওই দিন বলছিলাম যে তুই তো অফিসের টাইমে কখনো স্যাক্রিফাইস করিস না, তো তুই কার সাথে কথা বলছিস? বলে যে এই তো মুনির একটা ঝামেলা মানে ও পড়েছে, তো এই জন্য আর কি, মানে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে মেয়েটার নাম ছিল হচ্ছে মনে করতে পারছি না, মেয়েটার নাম ছিল হচ্ছে কি জানি চাঁদনি টাইপের কিছু একটা চাঁদনি, তো যা হোক মানে এই মুহূর্তে এইভাবে ই করতে পারছি না। তো বলতেছে যে এই কোনো ব্যাপার না, তারপরে হঠাৎ করে আমার একদিন এরকম চলতে থাকে, চেষ্টা করছিলাম, ইন্টারভিউ ছিল, ওকে বললাম যে আমি তোর সাথে দেখা করতে ইচ্ছা করছে, মানে আমার একটু বিপদে পড়েছে, আমার টাকা পয়সা হঠাৎ করে পড়ে গেছে, তো আসলে মানে ওইভাবে পড়েনি আর কি, মানে ওকে দেখতে ইচ্ছা করছিল, কি বলবো প্রকাশ করতে পারছি না, তো আমার টাকা পড়ে গেছে একটু আয় আমার একটু হেল্প লাগবে, তো এসে দেখা করলাম ইয়াতে। তো হঠাৎ করে ও আমাকে বলল যে ওই মেয়ের একটা বয়ফ্রেন্ড ছিল, ওই বয়ফ্রেন্ডটা সবসময় ওই মেয়েকে ডিস্টার্ব করত এবং আমার যে এক্স বয়ফ্রেন্ড তাক দিয়ে প্রোটেক্ট করত। তো আমাকে বলতেছে যে হঠাৎ করে আমি কিছু জানি না, সেই সব করছে, সেই সব কিছু জানে, আমাকে সে বলছে তোর এই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে, যে কারণে আমি ডিসিশন নিয়েছি তুই এত বড় মানে ওর ব্যাপারে হিউমার ছড়াচ্ছিল ওই বয়ফ্রেন্ডটা, কিন্তু আমি বুঝতে পারি না বয়ফ্রেন্ডটা আমাকে বলতেছে কেমন করে জানে ওর ব্যাপারে, ওর পাস্ট হিস্ট্রির ব্যাপারে, সবকিছুর ব্যাপারে, এবং মানে বেশ বেশি হিউমার ছড়াচ্ছিল, সমস্যা ছিল, ও বলে যে তুই মিলে ওই ছেলের সাথে এটা করছিস, এবং এটা বলছে কিন্তু ওই মেয়ে।
তোমার সাথে সেই ছেলের কানেকশনটা কিভাবে সম্ভব?
সেটাই তো আমি জানি না, আমি তো অবাক, আমি অবাক।
মানে সুমনের সাথে ওই চাঁদনি, যে নাম যদি চাঁদনি ধরে নিই তার নাম, তো সুমনের সাথে চাঁদনির সম্পর্কটা হচ্ছে না, এটার পেছনে কেউ না কেউ তার পূর্বতন সম্পর্কের কথাগুলো বলছে, এ ধরনের কোন অভিযোগ কি ছিল?
না মানে সুমনের সাথে তার একটা ভালো রিলেশন, ছোট বোন, ঠিক আছে ছোট বোন, তো এরকম সিচুয়েশনটা এখন একসময় এমন হতে গিয়ে থাকলো যে সেই মেয়েটা তাকে বলছে যে আমার কারণে তার প্রবলেম হচ্ছে, মানে আমার আমি তার বয়ফ্রেন্ডের সাথে মিলে এগুলো করছি, হিউমার ছড়াচ্ছি, যাতে এক সময় ও জেদে পড়ে এবং ওই দিন আমাকে বলে যে আমি মেয়েকে বিয়ে করব। আমি তখন চোখের পানি, মানে আমি যতই ওকে ফ্রেন্ড মনে করি,
বুঝছি,
ধরে রাখতে পারলাম না। আমি বিয়ে করবো কেন, বিয়ে করবি কেন হঠাৎ করে, সে কি তোর যোগ্য, তুই তো সবসময় যোগ্য মেয়ে খুঁজিস। তো বলছে যে না, আমি জেদে পড়ে করছি, আমি কেন,
যেহেতু মেয়েটার অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক
গুজব তার নামে, তুই করেছিস তোর উপর জেদ করে। আমি মানে তুই এই ছেলের সাথে মিলে এগুলো করেছিস, এই কারণে আমি জেদে পড়ে করছি। তখন গুরু আমার একদিক থেকে যেরকম কষ্ট, সে যখন একটা মেয়েকে পেল তখন সে আমাকে ফ্রেন্ড বানালো, সে আমাকে না জানিয়ে এগুলো করছে, আমি কিছু জানি না। আর দিক থেকে কষ্ট, আমার সাথে দেখা হলো, আমার চোখের দিকে তাকিয়ে সেই কথাটা বলল, এবং সে যে আজকে যে সিচুয়েশনে আসছে, এই সিচুয়েশনের জন্য আমি দায়ী, আমি নাকি ওই ছেলের সাথে মিলে এগুলো করছি। আমি তাকে একটা কথা জিজ্ঞেস করলাম, তোর সাথে আমি এতটা বছর পার করলাম, আমার এতদিনে তোর সাথে একটা রিলেশন ছিল, যা হোক আমি রিলেশনের কথা বাদ দিলাম, একটা আস্থা, একটা বিশ্বাসের সম্পর্ক ছিল, আমার এতদিনের রিলেশনের আমার বিশ্বাসটা এক মিনিটে উড়ে গেল, আর ওই মেয়েটার সাথে তোর মাত্র তিন দিনের, তিন মাসের রিলেশন, ওই মেয়েটা যা বলল সব সত্যি হয়ে গেল। তুই আমাকে না জেনে এগুলো করছিস, আমি জানি না, ঠিক আছে তোর যদি ভালো হয় তুই কর, আমি সাক্ষী দেব তোদের বিয়েতে, কিন্তু মানে আমাকে তুই ব্লেম করতে পারলি, আমি এই কষ্টে গুরু, মানে আমার মাথা তখন কাজ করে না। আমি এখান থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে এসে মানে হঠাৎ হঠাৎ করে মাথায় কাজ করছে না, আমি রাস্তা পার হচ্ছি ইচ্ছা মতো, বাসের সামনে চলে যাচ্ছি যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার মরে যাওয়া উচিত, একটা মানুষ এতটা বছর তার সাথে পার করলাম, রিলেশন শেষ হয়ে গেছে, বন্ধুত্ব করলো ঠিক আছে, কিন্তু একটা রিলেশন ছিল তার সাথে আমার বিশ্বাসের, শেষমেশ আমি এতদিন তার সাথে আমার যে বিশ্বাসের সম্পর্ক, সেটা একটা মেয়ে এসে তিন মাসে এত কিছু করে ফেললো যে আমাকে সে অবিশ্বাস করলো, মানে আমার কাঁদ, আমি অঝরে কাঁদছি, আমি বাসের সামনে চলে যাচ্ছি, আমার অ্যাক্সিডেন্ট হোক, আমার মনে যাওয়া উচিত, আমার তখন আসলে মাথায় কিছু কাজ করে না গুরু, আমি মানে মাথায় কিচ্ছু কাজ করছে না, ও আমাকে টেনে টেনে সরাচ্ছে, আমি বাসের সামনে চলে যাচ্ছি, টেনে টেনে সরাচ্ছে, আমি অঝরে কাঁদছি, অঝরে কাঁদছি, আমার কান্না দেখে বলতেছে যে আচ্ছা আমার ভুল হয়েছে, ও বুঝতে পারছে, ওকে আমি যে কয় জাস্ট একটা কথাই বলছি যে আমার এতদিনে বিশ্বাসের সম্পর্কে একটা বারে শেষ হয়ে গেল, কি করে ভাবলি তোর এটা যদি আমি করিও, আমার এতে আউটপুট কোথায়, আমার লাভটা কোথায় বল, আমি যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটাকে নিয়ে রিউমার ছড়ায় আমার লাভটা কি, তুই তো উল্টার আমার কাছ থেকে দূরে চলে যাবি, আমার তো কোনো লাভ নেই। তখন ও আমাকে নিয়ে বাসে তুললো, বেসিক্যালি অনেক দূরে ছিলাম বাসা থেকে, ওর এরিয়াতে ছিলাম, তো বাসে তুলে বলে যে ঠিক আছে, বাসে নিয়ে আমাকে নিয়ে উঠলো, আমার সাথে বাসেই উঠে বসলো আর কি, আমার সাথে যাবে, ওই মেয়ে কন্টিনিউ ফোন করছে, তখনও কিন্তু আমি জানি না ওই মেয়ের সাথে ওর কোনো রিলেশন, ও জাস্ট বলছে যে জিদে পড়ে হ্যাঁ করবে, তখন ও বলতেছে যে তোমাদের সাথে মেয়ের সাথে কথা বলছে, তুই কথা বল, তুই কথা বলবে না, কন্টিনিউ কথা মেয়েটার সাথে কথা বলছে যে তুমি তোমাদের সাথে আমার কোনো কথা নেই, ওই মেয়েটাকে বলছে তোমাদের সাথে আমার কোনো কথা নেই, তোমরা আমার বন্ধুর নামে অনেক উলটপালট কথা বলেছ, অনেক কিছু বলেছ, আর কোনো কথা নেই, আমার বন্ধু এরকম না, আমাকে বন্ধু বলে যাচ্ছে সে তার গার্লফ্রেন্ডের সাথে, আমার বন্ধু এরকম না, আমার বন্ধুর চোখের পানি পড়ছে অনেক, আমি সহ্য করতে পারিনি, তো তোমাদের সাথে আমার আর কোনো কথাই নেই। পরে বাসায় চলে গেলাম, ও আবার ব্যাক করলো, ব্যাক করে সেই মেয়ের সাথে কি কথা হলো জানি না, রাতের বেলা কাছি 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 ফোন দিল হঠাৎ করে, তোর সাথে কিছু কথা আছে আমার, কি হয়েছে, আমার চাঁদনির সাথে রিলেশন গত তিন মাস ধরে, তখন কি করব বুঝতে পারছি না, কষ্টে পাথর হয়ে গেছে, কাঁদতেও পারছি না, বোবা হয়ে গেছে একদম, কাঁদছি, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, কথা বলতে পারছি না, বলছে যে ঠিক আছে সেটা তোর সাথে আমি কথা বলাই দিই, কথা বল। ওই মেয়ে সবার সাথে কথা বলে, কথা বলে, বলে যে ও তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, তোমার চোখে আজকে অনেক পানি দেখছে তো খুব কষ্ট হচ্ছে ওর, কেন জানি ওই মেয়ে বলছে ওর কেন জানি মনে হচ্ছে তোমার প্রতি ও অনেক অন্যায় করছে। আমি তখন কনফারেন্সে কথা বলছি, আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর আমাকে কেন বলি না, তুই বলিনি কেন যে তুই কষ্ট পাবি, তাই কষ্ট পাবো এই জন্য অনেক বেশি কেয়ার করিস দেখি আমার। ওই মেয়ে বলছে, ওই মেয়ে তার ফিলিংস এর কথা বলছে, তার সাথে রাতের বেলা তার ভিডিও চ্যাট হয়, কথা হয়, তার ফিলিংস এর কথা, তার ভালোবাসার কথাগুলো বলছে, আমার সেগুলো শুনতে হচ্ছে। গুরু
সুমনের সাথে ভিডিও চ্যাট, সুমনের সাথে ফোন আলাপ, তার সাথে ঘুরতে যাওয়া,
না ঘুরতেও যায়নি ভাবে।
কে বললো এটা?
বেসিক্যালি মেয়েটা আসলে ওই রকম মানে ঘোরার মতো এরকম ছিল না আর কি, পরে জানা গেল কাহিনী তার টুইস্ট আছে আর
কি। জানা গেল লাস্টে
জানা গেল মানে মেয়েটা আসলে মানে ওইভাবে ওর যোগ্য ছিল না, ও মেয়েটা আসলে যোগ্যতা ছিল মানে বলতে মেয়েটার এক্সট্রা অর্ডিনারি কিছু গুণ ছিল, কিন্তু মেয়েটা দেখতে ওইভাবে সুন্দর ছিল না, কালো রং ফর্সা ছিল না। হ্যাঁ পরে মানে ও আমাকে বললো, তখন কিন্তু বলতো, বললো যে হ্যাঁ ওর সাথে, কিন্তু ও পরে বললো যে পরে আমি কিছুদিন পরে আচ্ছা ঠিক আছে তোদের বিয়ে আমি দেব, আমি সাক্ষী থাকব, সরি। তারপরে কয়েকদিনের মধ্যেই সবকিছু বের হতে থাকলো,
ফাইনালি সম্পর্কটা ওই মেয়ের সাথে হয়নি,
ওই মেয়ের সাথে তিন মাস ছিল,
পরবর্তীতে সম্পর্কটা কন্টিনিউ হয়নি,
তিন মাস ছিল পরবর্তীতে কন্টিনিউ হয়নি আমি বলছি। তারপরে হঠাৎ করে সেই মেয়ের কাহিনী বের হতে থাকলো, মেয়ে ওকে অনেক পছন্দ করত এবং পাওয়ার জন্য সেই বয়ফ্রেন্ড, সেই একটা ফ্যামিলি সবকিছু কাল্পনিক আকারে বানিয়েছিল,
যাতে করে সুমন একটা সফটকর্ণা
তৈরি হয় এবং সেই রিউমার গুলো সেই ছড়িয়েছিল, যাতে
এই জিনিসগুলো আপনি জানলেন কার কাছ থেকে? পরে আপনি সুমনের কাছ থেকে জেনেছেন?
সুমনের কাছ থেকে জেনেছি এবং সুমনকে ব্যাপারে হেল্পও করেছে বিভিন্ন থ্রুতে, যেদিন আমি যে আমাকে বললো যে রেস্টুরেন্টে ছিলাম।
এখন এখন বর্তমান অবস্থা কি, যাক ওই মেয়ের সাথে পরবর্তীতে সম্পর্কটা ব্রেক আপ হয়ে যায় সুমনের, তাই তো?
ব্রেক আপ হয়ে যায় মানে ওখানেই আছে মেইন পয়েন্ট আর কি।
পয়েন্টটা কি?
মেইন পয়েন্ট মানে জীবনের সব থেকে মানে কষ্টকর মুহূর্ত আমার তারপরেই ঘটল। তারপরে মেয়েটা ওকে এক প্রকার খেপেই গেল, মেয়েটাই সবকিছু করেছে আর কি, মানে মেয়েটাই সবকিছু করেছে যাতে ও বাধ্য হয় আর কি ওকে বিয়ে করতে। পরে মেয়েটা একসময় বলল, মেয়েটাকে ও বলেছিল যে ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, ওর এই যোগ্যতা নাই, এটা আমার ফ্যামিলি থেকে মেনে নেবে না। তখন মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে তোমার ওকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে করতে হবে না ওকে বিয়ে করতে হবে, যেকোনো একটা করতে হবে। তখন ওর মনে হলো যে মেয়েটা এত বেশি ষড়যন্ত্র তৈরি করতে পারে, এত বেশি গেম খেলতে পারে, যে মেয়েটা এরকম সে মেয়েটাকে নিয়ে চলতে পারবে না, তার থেকে বেটার হয় ও আমাকে চুজ করলে। আমি অফিসে ফোন করছে, প্লিজ ও আগামীকালকে তোর সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে, তুই রাজি হয়ে যা। আশ্চর্য, আমি বললাম আশ্চর্য, আমার জীবনটাকে একটা পুতুল খেলা, যখন যেরকম বলবি খেলবি,
এবার বিয়ে করার কথা হচ্ছে আপনার সাথে,
যখন যেভাবে বলবি খেলবি সেভাবেই খেলতে পারবি, অসম্ভব না প্লিজ। মেয়েটার হাতে এমন কিছু ক্ষমতা ছিল যে ও যদি আমার সাথে বিয়ে না করে তো অনেক ওর সমস্যা করবে আর কি, এরকম কিছু। তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব, কিন্তু আমি তোকে বিয়ে করব না, কারণ অনেকবার তুই আমার জীবন নিয়ে খেলেছিস, এখন তোর বিপদে পড়েছিস, মনে হচ্ছে আমি ছাড়া আর কোনো গতি নেই। তো তারপরে আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তখন এই মেয়ের সাথে আমি দেখা করলাম, করে বললাম আচ্ছা ঠিক আছে আমরা বিয়ে করব, তোমাকে ডাকবো। তারপরে কোন একদিন ডেট বিয়ে করে বললাম যে হ্যাঁ আমরা বিয়ে করে ফেলেছি। তারপরে সিচুয়েশনটা এরকম আস্তে আস্তে নর্মাল হতে থাকলো সেই মেয়েটার কাছে। অনেক এর মধ্যে অনেক ঝড়ঝাপটা বয়ে গেল আর কি, যেটা আমি ব্যাকআপ দিলাম, আমি সবকিছু ইয়া করলাম।
আপনার সাথে তো সমানে বিয়ে হয়নি
না,
কিন্তু আপনি যাই হোক পরিস্থিতির কারণে সে মেয়েকে বলেছেন। মেয়েকে বোঝানোটা কেন বেশি জরুরি যে আপনার আপনি সুমনকে বিয়ে করেছেন? সুমনের এখানে স্বার্থটা কোথায়?
তাহলে ওই মেয়ের হাত থেকে বেঁচে যাবে।
ও আচ্ছা, তাহলে যেন মেয়েটা ডিস্টার্ব না করে, যেহেতু মেয়েটার সুমনের যে লম্বা একটা চওড়া লিস্ট আছে একটা মেয়েকে পছন্দের ব্যাপারে, সেই লিস্টের অনেকগুলো ক্রাইটেরিয়া মিট করছে না মেয়েটা। মেয়েটা একটু মোটা, দেখতে সুন্দর কম, তাই না?
সব থেকে বড় কথা মেয়েটা অনেক বেশি
ষড়যন্ত্র, এসবের জন্য ওইটাকে এখন বাদ দিতে চাচ্ছে, সেই কারণে আবার আপনাকে ব্যবহার করলো, আপনি অবলীলায় ব্যবহৃত হলেন।
মানে আমি জাস্ট ওকে বলেছিলাম যে না, তোমার পক্ষে তোমার সাথে আমার আর রিলেশন সম্পর্ক
এই ব্যবহৃত হতে হতে শেষ পর্যন্ত এখন কি অবস্থা? এখন মানে যদি এক লাইনে বলেন এখন কি অবস্থা?
এখন কি অবস্থা বলতে, তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একবার সুযোগ দাও, আমি আর এরকম করব না, আমি দেখো অনেক ভালো হয়ে যাব, অনেক ভালো হয়ে যাব।
ওর কথা? আচ্ছা, সুমনের
কথা যে আমি অনেক ভালো হয়ে যাব, তোমাকে আর কোনো কিছু বলার ইয়ে দেবো না, তোমার কোনো ব্যাপারে আমি আর কিছু বলবো না, তুমি সাকসেস হও না হও, তুমি যেমনই থাকো, যেরকমই থাকো, আমি তোমার সাথে থাকবো। তো তারপরে হচ্ছে গিয়ে এরকমভাবে চলতে থাকলো। তো হঠাৎ করে ওর পরীক্ষার রেজাল্ট বেরোলো, কিছুদিন পরে বদলে গেল, না তোমার সাথে আমার রিলেশন
আবার একই কথা, সম্ভব না,
সম্ভব না। তখন আমি
সম্ভব না কথাটা কয়বার শুনেছেন? অ্যাট লিস্ট 15 টাইমস আর 20 টাইমস, 15-20 না আরো বেশি
বলতে পারছি না।
দিয়ে কবে থেকে আপনার তার সাথে যোগাযোগ বন্ধ?
দিয়ে আসলে এখনো পর্যন্ত তার সাথে আমার যোগাযোগ টোটালি বন্ধ হয়নি।
খুব স্বাভাবিক।
তো আমি ওর সাথে আমার ফাইনালি আমাকে বলল যে ঠিক আছে, তোমার সাথে আসলে আমার রিলেশন সম্ভব না, ম্যাচ খায় না। তো আমি তখন ওকে একটাই বললাম যে তুমি যখন বিপদে পড়লা, বিপদে পড়ার সময় আমার কথা মনে পড়লো, যখন বিপদ উঠে গেল তখন আর আমি নাই। বলল যে না, এটা আসলে সম্ভব না ক্যারি অন করা, তুমি যদি আবার বন্ধু হিসেবে থাকতে পারো থাকো।
আবার বন্ধু?
আবার বন্ধু আমি মেনে নিতে পারলাম না, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল।
যে কতদিন যোগাযোগ নাই?
বেশ এক দেড় মাস, দুই মাস এরকম যোগাযোগ বন্ধ করে দিল। তারপরে আমি নিজে, যেহেতু ওর প্রতি আমি অনেক উইক, এই জন্য আমি ওর সাথে ওকে মেসেজ দিলাম যে ঠিক আছে, আমি তোমার বন্ধু হতে রাজি আছি। এভাবেই চলছে, ভালোবাসি তো অনেক, এখন চিন্তা করি, এখন উপরওয়ালার কাছে এটা কখনো আগে যায় না, মাঝে বসে উঠতে চাইতাম, এখন চাই না, এখন বলি যে উপরওয়ালার কাছে যে তুমি যেটা চাও সেটাই হবে।
শালা, এরকম কি মনে হচ্ছে যে আপনাকে এখন যে এই মুহূর্তে যারা শুনছে আমি সহ, তারা হয়তো ভাববে, তারা হয়তো তাদের ভাবনাতে নিয়ে নেবে যে মেয়েটি মনে হয় একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের একটা পেশেন্ট, এবং মেয়েটির মধ্যে আত্মসম্মানবোধ, ইগো বা ব্যক্তিত্বে সেই রকম দৃঢ়তা বলে কিছু নেই, যে কারণে মেয়েটির পক্ষে অবলীলায় একটা মানুষ মনে হয় একদম ওই যে পোষা, যে এই একটা অবস্থা। শায়লা, আমি শুধু একটা কথা, একটা বিষয় এটা বলার জন্য আপনাকে বলা, এবং আপনার হয়তো এখন হয়তো এরকম মনে হচ্ছে যে আমি সহ যারা এখন আপনাকে শুনছে, তারা হয়তো এরকম জায়গাতে আপনাকে চিন্তা করছে যে এত কিছুর পর কোন অবস্থাতে থেকে আপনি এইভাবে ভাবতে পারেন, এইভাবে বারবার ওই ছুরির তলা যেতে পারেন, যেটা আপনি জানেন যে যেখানে যাওয়া আপনার কোনোভাবেই আপনার জন্য শুভকর না, এবং এতবার প্রতারিত হয়েছেন তারপরেও সেই প্রতারণার শিকার বারবার হতে যাচ্ছেন স্বউদ্যোগে। তা আমরা আপনাকে ওই জায়গাতেই ভাববো, এটা ভাবার কোনো কারণ, অ্যাটলিস্ট আমিও ভাবছি না। আমি আপনাকে কিভাবে ভাবছি জানেন? আমার কাছে মনে হচ্ছে যে সুমনের মধ্যে যে কোয়ালিটিসগুলো আছে, সুমন দেখতে অনেক সুন্দর ছিল যতটুকু শুনেছি আপনাকে, লম্বা, মানে হাইট তাও কতখানি হবে? 5 ফিট 10 তো হবেই,
এরকমই।
গুড, বা আমি কি প্রেডিকশন দিয়ে খুব ভালো ভালো চলে যাচ্ছি, পাঁচ ফিট দশ। এনিওয়ে হাইটের মধ্যে কিন্তু সৌন্দর্য আছে, ছয় ফিট হলে যে দেখতে ভালো লাগবে তা কিন্তু না, যেমন উচ্চতারও কিন্তু একটা সৌন্দর্য থাকে। এবং তার চাইতে সুঠাম দেহী শরীর বলতে যা বোঝায়, সুমন কি জিম করে নাকি?
না জিম করে না,
কিন্তু স্ট্রাকচার ইজ ভেরি গুড, পাঁচ ফিট দশের সাথে যে ধরনের
ওই ভালো, যে ধরনের অন্য কিছু অন্য কাউকে
প্রশ্নই
লাগে না,
প্রশ্নই আসে না,
যত সুন্দরই দেখি না কেন ওই একটা মানুষকেই মনে হয় যে ওই সব থেকে বেশি
পাঁচ ফিট দশ, তার সাথে তার স্ট্রাকচার, আর বেশি ভালো হচ্ছে কণ্ঠস্বর, কথাগুলো এত চমৎকার করে গুছিয়ে গুছিয়ে। যেমন সুমনের সবচেয়ে ভালো স্পেশালিটি ছিল যে সুমন চাইলে এক মুহূর্তের মধ্যে আপনাকে এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে নিয়ে চলে যেতে পারত।
This track was downloaded from fusionbd.com.
এখনই খটখটে দুপুর, সুমন মনে করলো তার সাথে আপনি চলে গেলেন একদম একদম অন্ধকার গহন কোন জঙ্গলে, যেখানে আপনাকে রাজপ্রাসাদের একটা সিংহাসনে বসিয়ে রেখেছে এবং আপনার কপালের মধ্যে খুব পবিত্র একটা চুমুক দিয়ে দিচ্ছে। এবং আপনার কাছে তখন ঠিকই মনে হচ্ছে যে ফার্মগেটে বসে আছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি আসলে মনে হয় এরকম রাউজান বা কোন গভীর অরণ্যের খাগড়াছড়ির কোন গভীর অরণ্যের মধ্যে আসলে আপনি মনে হয় বসে আছেন তার সাথে। এরকম কিছু মানে এরকম কিছু সম্মোহনের শক্তিও ছিল সুমনের মধ্যে, যে এটাও ঠিক মনে হয় নাকি যে আপনাকে চাইলেই যে কোনো পৃথিবীতে সে নিয়ে যেতে পারত,
চাইলেই ও আমাকে নরম করে ফেলতে পারত।
সুমনের যখন ব্যাখ্যা এরকম, সুমনের যখন সংজ্ঞা এরকম, তখন আপনার মতো সাধারণ যে মানুষ, আমি এই জায়গা থেকে চিন্তা করছি, ভাগ্যিস এখনো গোটা ওয়ার্ল্ড মানে এখনো পারমিট করেনি, কিন্তু যে কোনো মানুষই এই জায়গাতে পড়ে তার প্রতি অ্যাট্রাক্ট হতে বাধ্য। খুব সঙ্গত কারণে আপনিও তার প্রতি অ্যাট্রাক্ট হয়েছেন এবং আজ অবধি অ্যাট্রাক্ট হয়ে আছেন, আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে এটা। তো ওকে, লেটস অন, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। সুমনের জন্য এই যে আমাদের প্রাণান্তকর চেষ্টা, সুমনের জন্য আমাদের এই প্রচেষ্টা, এটা অবহিত থাকবে, এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত সুমনকে পাওয়া না যাবে, তাই তো? তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, কিভাবে চেষ্টা করতে পারি, যার যে ধরনের বুদ্ধি আছে, পরামর্শ আছে, সবাই আমি চাইব যে আপনারা টেক্সট পাঠান, আমাদের সাথে যোগাযোগ করুন, আমার এই বন্ধুটাকে সাহায্য করুন। কেউ হয়তো বলবেন যে আমি ভাই কবিরাজি জানি, যদি লেবু পাতায় নাম লিখে ওর বাড়িতে ফেলে দেওয়া যায় তাহলে তাকে বসে নিয়ে আসা সম্ভব হবে। কেউ হয়তো অন্য কোনো পরামর্শ দিবেন, যে পরামর্শই দেন না কেন, আমরা সে পরামর্শ পৌঁছে দিব আমার বন্ধুর কাছে, এবং আমরা সবাই মিলে চেষ্টা করব কিভাবে সুমনকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এটাই তো, কারণ সুমনকে ছাড়া তো এই পৃথিবী সামনের দিকে গোবর, আপনার পৃথিবী সামনের দিকে গোবর আর কোন সুযোগ নাই।
না গুরু, আমি এভাবে বলছি না, আমি আসলে অনেকবার নিজেকে গুছিয়ে নতুন করে বাঁচতে চেয়েছি, কিন্তু যতবারই বাঁচতে চেয়েছি, নতুন করে স্বপ্ন দেখেছি, ততবারই আমার স্বপ্নগুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে, আমি ব্যর্থ হয়েছি। আর মাঝে মাঝে মনে হয় যে আমি বুঝি বেঁচে আছি, এটাতেও মনে হয় উপরওয়ালার কোনো মর্জি নেই, নিজে ইচ্ছাকৃতভাবে মানে মরে যেতেও পারি না ফ্যামিলির কথা চিন্তা করে। আমি সব ব্যাপারে সবকিছুতেই যেন আমার কাছে মনে হয় যে ব্যর্থতা ছাড়া আমার আর জীবনের কিছুই নেই, যেটা যেদিকেই যাই না কেন অনেক বেশি স্ট্রাগল করি গুরু। ২০০৫ থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছি নিজেকে সামলে, নিজেকে ভালোভাবে যে না আমাকে বাঁচতে হবে, তারপরও আমি কেন জানি বারবার ব্যর্থ হই। একটা মানুষ আছে না যে কখনো যদি সেই হাঁটছে হাঁটছে আছাড় খাচ্ছে যে পরে ব্যথা পেল একটু রেস্ট নেবে, আমি কিন্তু রেস্টটুকু নেইনি, বারবার আমাকে খোঁটা দিয়েছে। এবং ইভেন কিছুদিন আগে আমাকে একটা কথা বলেছে, যদি আপনার পারমিশন আমি একটু বলবো, যে ওকে আমি শেষমেশ জাস্ট একটা আশা নিয়ে ওকে বলেছি যে তুমি যেটা চাইছো, আমি যদি আমার ক্যারিয়ারটা মনে করো যে ঠিক আছে আমার মানে করলাম, আমি শেষমেশ সাকসেস হলাম, তো তুমি কি আমাকে বিয়ে করবে? ওর একটা কথা যে তোমার তো তখন অনেক বেশি বয়স হয়ে যাবে, আমি কি একটা বয়স্ক মেয়েকে বিয়ে করব? তাই আমি এখন বলছি না যে আমি ওকে চাই, কারণ একটা মানুষ যদি মন থেকে কাউকে ওইভাবে না চায়, তাকে নিয়ে গুরু সারা জীবন কাটানো যায় না, সারা জীবন সেও কষ্ট।
আপনি যে তথ্যগুলো দিলেন আমাদের কাছে, সে তথ্যের মধ্যে কি কোন রকমের ফাঁক আছে বা কোন রকমের মিথ্যা বা ভ্রান্ত কোন তথ্য আছে? কারণ সুমনকে আমরা ফোনে পাইনি, খুব ভালো হতো যদি দুই পক্ষকে আমরা কথা বলার সুযোগ করে দিতাম। যতটুকু কথা বলেছেন আপনি আগেই বলেছেন যে এই স্টুডিও বা এই অনুষ্ঠানটিকে নিয়ে আপনার অনেক শ্রদ্ধা এবং অনেক ভালো লাগা জড়িয়ে আছে, তা আমি বিশ্বাস করতে পারি কি বা আমি ধরে নিতে পারি কি যে এতগুলো মানুষ এই অনুষ্ঠানটি শোনেন তাদের কারোর সাথে আপনি হিপোক্রেটিক কোনো কাজ করেননি, প্রতারণা করেননি এবং প্রত্যেকটা ইনফরমেশন আপনার সত্য?
গুরু, আমি এতটুকুই বলতে পারবো, হয়তো বা অনেক অনেক দিনের আমার পথ চলাটা কিছু হয়তো বা
অসম্পূর্ণ তথ্য হতে পারে, বাট সত্য গোপন তো করেননি জেনে শুনে, এরকম তো কোন তথ্য আপনি দেননি আমাদেরকে?
আমি যতটুকু বলেছি আর কি আমার মন থেকে বলেছি, তবে কিছু হয়তো বা বলতে পারিনি, বলা হয়নি।
এটা সময়ের সংক্ষিপ্ততা এবং আমাদের সবসময় পুরো কথাটা মনে থাকবে সেটা জরুরি না।
একটা কথা বলি যে যত যাই হোক ওকে আমি ভালোবাসি, আর আজীবন মানে এমন না যে ভালোবাসলে ওকে আমার পেতেই হবে, কারণ এটা চাওয়া উচিত যে মানুষটাকে ভালোবাসে সে যেন অনেক বেশি ভালো থাকে, ভালো থাকে ভালো। তবে আমার মনের মধ্যে একটা জেদ কাজ করে গুরু, যে আমার আসলে কিছু করতে হবে, কিন্তু এত বেশি ব্যর্থতার মাঝে না আমি আসলে একা একাই প্রচলিত।
আপনার যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত আপনি বললেন শায়লা, প্রত্যেকটা কিন্তু সহজ। জি,
আমার কাছে মনে হয় যে আমার জীবনটা একটা ভেলার মতো, একটা সমুদ্রে ভাসছে ভাসছে, যে আসলে শেষমেশ কোথায় যেয়ে ঠেকবে হয়তো বা মনে হয় মাঝে মধ্যে। তোমার এক সময় কষ্টটা, এত কষ্ট যখন লোড নিতে পারবো না, এক সময় হয়তো বা অনেক বড় মানে মানুষটা কষ্টটা সহ্য করার মতো একটা ক্ষমতা থাকতে হয়, এক সময় যখন ওটা করতে পারবো না, হয়তো বা আমি কোন একটা অ্যাক্সিডেন্ট হবে কিংবা কোন আমার মানে হয়তো বা মারাই যাব,
না
জীবন দেওয়ার চেষ্টা আমি আমার করব না। আমার মায়ের আমার জীবনের প্রতি অনেক অধিকার আছে,
আদৌ আছে কি
আছে আমি বলছি করে, মানে আমি অনেকবার নিজেকে গুছিয়ে আনার চেষ্টা করেছি, বারবার সে আমাকে এলো মানে।
আচ্ছা, আমার মূল্যায়নে যাই, এখন দিস ভেরি ক্লোজ টু 2 AM, এখন বাজে 1:47। আপনি যে জায়গা থেকে যে আপনার ভালোবাসার কথাগুলো বললেন এবং যে অনুভূতির কথাগুলো জানালেন, আমার কাছে কিন্তু এখানে আলাদা বা অন্যরকম কোনো কিছুই মনে হয়নি। দুইটি বিষয় আমার কাছে খুব বেশি মাত্রায় নাড়া দিয়েছে শায়লা। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে কেন আপনি আপনার ভালোবাসার মূল্যায়নটা পাননি, সেটির পেছনে সবচেয়ে বড় কারণ কি ছিল? একটা এবং একমাত্র কারণ ছিল, যারা এখন এই মুহূর্তে আমরা শুনছি তারা হয়তো এই জিনিসটা যদি আমরা অদূর ভবিষ্যতে মেনটেন করি তাহলে হয়তো আমাদের এটা আমাদের ব্যক্তিজীবনে অনেক বেশি কাজে লাগতে পারে। আমি যদি কাউকে ভালোবাসি শায়লা, আমি যদি কাউকে ভালোবাসি, জরুরি না এই কথাটা বিভিন্নভাবে তাকে বুঝিয়ে দেব, কারো মধ্যে এই ভাবনা এই বিশ্বাসটা ঢুকিয়ে দেয়া যে তোমাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার, তোমাকে আমি এত বেশি পাগলের মতো ভালোবাসি যে তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে আমার সমস্ত পৃথিবীর অন্ধকার হয়ে আসবে, এই ভাবনাটা কারো মধ্যে ঢুকিয়ে দেওয়াটা প্রচন্ড রকমের মূর্খতার পর্যায়ে পড়ে। এবং এই জায়গাটা আপনি অবলীলায় এই 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 কলকাঠিটা দিয়ে দিয়েছিলেন এই সুমনের কাছে, যে কারণে সুমন আপনাকে নিয়ে স্যান্ডউইচ করতে, আপনাকে নিয়ে বিভিন্ন রকমের গেম খেলতে তার কোন রকমের এতটুকু সে দ্বিধান্বিত হয়নি। আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে সুমন কেন এই জায়গা থেকে আপনাকে সরে আসেন। সুমন, যদি আমি আপনার কথাগুলো সবগুলো সঠিক ধরে নিই, তাহলে সে হচ্ছে প্রচন্ড রকমের আমার মুখে আসলে কথাটা বারবার আটকে যাচ্ছে, কিন্তু আমি খুব বড় রকমের যদি একটা স্ল্যাং ইউজ করতে পারতাম তাহলে হয়তো আমার এখন কার অনুভূতিটা পরিপূর্ণভাবে প্রকাশ ঘটানোটা সহজ হত। ইজ এ সিম্পলি হিপোক্রেট, মানে এটা হচ্ছে দ্য বিচ, মানে এ সম্বন্ধে আসলে অন্য কোন বিশেষণ বা অন্যভাবে, আই এম ট্রাইং টু কন্ট্রোল মাইসেলফ, আসলে এটা আমার একটা ওপেন একটা প্ল্যাটফর্ম, এটা একটা মানুষের কাছে আমাদের সঠিক মেসেজ দেওয়ার একটি জায়গা, যে কারণে আমাদের উচিত না নিজেদের আবেগটাকে প্রশ্রয় দেওয়া, সে কারণে হয়তো চেষ্টা করছি যে কিভাবে সেই শব্দগুলোকে মুখ থেকে না বের করে নেওয়া যায়। খুবই সন্তর্পণে দিনের পর দিন মাসের পর মাস আপনাকে চেষ্টা করেছে নিজের প্রয়োজনে ব্যবহার করতে, ভালোবাসা নামের কোনো বিষয় কখনোই তার ক্ষেত্রে উপস্থিত ছিল না, যেটা ছিল খুব সন্তর্পণে আপনাকে একটা একটা পরিকল্পনা মাফিক পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছে। এখন কথা হচ্ছে সুমনকে নিয়ে ব্যাখ্যা দেওয়া, সুমনকে নিয়ে কথা বলাটা আমার কাছে এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে যে যা হওয়া উচিত সেটা হবে কিনা। হওয়া উচিত ইউ শুড টু রিটার্ন ব্যাক, এটা তোমার মনে হয় না যে কখনো পসিবল? এখনই আজকে যদি স্টুডিও থেকে বের হওয়ার পরে সুমন আপনাকে ডাক দেয়, সবকিছুকে তুচ্ছ করে সবকিছুকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আপনি ছুটে যাবেন সুমনের কাছে। এখন আমি জানি না যে আপনার মানসিক পরিস্থিতি ওরকম আছে কিনা যে মানসিক পরিস্থিতির কারণে মানসিক শক্তি বলে নিজেকে মানুষ কন্ট্রোল করতে পারে, নাকি পরিপূর্ণভাবে আপনি একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের একটা রোগীতে পরিণত হয়েছেন, সেই ব্যাপারটা আমি এখনো পরিষ্কার না। কিন্তু আপনার 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 উপসর্গ যা দেখছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে
গুরু, আমি আমার কষ্টটাকে কারোর সাথে শেয়ার করে না, বুঝতে দেই না। আমাকে দেখলে মানুষ বুঝতে পারবে না আমার ভিতরে কতখানি কষ্ট। আমি যতটুকু মানুষের সাথে মিশে চলি হাসি খুশি থাকি অনেক, ওরও মাঝে মাঝে মনে হয় তুই তো আমি ফোন দিলে মন খারাপ থাকে, তুই তো হ্যাঁ অনেক ভালো আছিস, অনেক সেই রকম লাইফ চলতেছে, কিন্তু প্রতিনিয়ত আমি অভিনয় করে যাচ্ছি। কিন্তু তারপরও আমি বুঝতে পারছি যে না, আমার আসলে স্ট্রং হতে হবে, আমি কিছু করতে হবে। ও যতটা খোঁটা দিয়েছে আমাকে, বলেছে আমার কিছু করতে হবে, কিছু করে দেখাতে হবে যে হ্যাঁ আমি
পারব। কাকে দেখাতে হবে, কাকে দেখাতে হবে? আরে ভাই, সবকিছু তো শুরু হচ্ছে সুমনকে দিয়ে, আপনার শেষ হতে হচ্ছে সুমনকে দিয়ে। কাকে দেখাতে হবে? সুমনকে দেখাতে হবে। যে সুমন, তুমি যে বলেছিলে যে আমার দ্বারা কোনো কিছু হওয়া সম্ভব না, আমি কোনো কিছুর যোগ্য না, এই দেখো আমি এই হয়েছি, তাও সুমনকে দেখাতে হবে? পাগলের মতো যে মায়ের কথা বলছিলেন আপনি, সেটা কি মিথ্যা ছিল?
না গুরু, মায়ের কথা তো সবসময় ভাবি, এই কারণেই তো এই কারণেই এখনো
এখনো কি
পথ চলছি, চেষ্টা করছি কিছু করতে হবে।
এখনো পথ চলছেন, এখনো চেষ্টা করছেন, কিন্তু এমন একজনের জন্য আপনার যে যার 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 জঠরে আপনার জন্ম, যে যে আপনাকে পৃথিবীর মুখ দেখিয়েছে অবলীলায়, সেই মায়ের সম্মানকে, সেই মায়ের ভালোবাসাকে, তার শ্রদ্ধাকে সুমন নামের একটা ভণ্ড, একটা 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 সুযোগ সন্ধানী, একটা মানে সুমনরাও কিন্তু একরকমের হুকার্স, যারা বিভিন্নভাবে মেয়েদেরকে পুঁজি করে তাদের মনের লালসা মনের বাসনা পূরণ করে, এর পায়ের কাছে মায়ের শ্রদ্ধাটাকে অহন প্রতিনিয়ত জলাঞ্জলি দিচ্ছে। লজ্জা করে না? ভালোবাসার কথা তো পরে হবে, লজ্জা হচ্ছে না? এর জন্য কি কষ্ট হচ্ছে না? অবলীলায় বলছেন যে আমার মায়ের ভালোবাসা, বাবা তো শুধু ভরণ পোষণের কাজটা করেছে আমি দেখেছি, কিন্তু এই মাকে পাগলের মতো ভালোবাসি যে জীবনে যত কষ্টই হোক এ মা আমাকে সেই কষ্টটা বুঝতে দেয়নি। ওষুধ খেয়েছিলেন, এই যে প্যারাসিটামল ট্যাবলেটের কথা বলছেন, ছয়টা না সাতটা খেয়েছিলেন সারাদিন, আপনি কাউকে বুঝতে দেননি। পরবর্তীতে সন্ধ্যার সময় যখন সমস্ত শরীর জ্বালা পড়া শুরু করে তখন ডাক্তার বলে দেয় যে না, একে বাঁচানো আর কোনোভাবেই সম্ভব নয়, এর রক্তের মধ্যে মিশে গেছে ওষুধের বিষক্রিয়া। মা পাগল হয়ে ছোটাছুটি করছিল আপনাকে নিয়ে, একটা মুহূর্তের জন্য তাকে ঘুমিয়ে রাখা যাবে না, কোনোভাবে বিভিন্ন পানি খাওয়াতে হবে, বিভিন্নভাবে তাকে দরকার হলে বমি করিয়ে হলেও ওষুধের বিষক্রিয়া তার ভিতর থেকে বের করতে হবে। আর হাওমাও করে মা কাঁদছিলেন আপনাকে নিয়ে। তিন বোনের মধ্যে সবচাইতে বেশি বকাঝোকা করে আপনাকে, আর সবচাইতে যদি বেশি ভালোবেসে থাকে তাও সেই আপনাকে। লজ্জা করে না? একটা ভণ্ডের জন্য, একটা বাটপারের জন্য মায়ের এই সম্মানটাকে পায়, মায়ের এই সম্মানটাকে, মায়ের মুখটাকে আপনি চিন্তা করে দেখুন। আপনার আমি কান্না ভরা মুখ বা চোখ এখন দেখতে চাচ্ছি না, আপনার কাছে শুধু একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আপনার মায়ের ওই শ্রদ্ধাস্পদ মুখাবয়ব, আপনার মায়ের ওই যে আসল, আপনি খেয়াল করে দেখুন, সুমনের মতো একটা ভণ্ডের পায়ের তলায় লুটুপুটি খাচ্ছে, লজ্জা হয় না? আমার কাছে সরি বলার কিছু নাই, আপনি এই কথাগুলো না বললেও পারতেন, আপনি আমাদের স্টুডিওতে না আসলেই পারতেন, আপনি আমাদের সাথে এই প্রসঙ্গগুলো না তুললেও পারতেন, আপনাকে জোর করে কেউ বলায়নি। কিন্তু এট দ্য এন্ড অব দ্য ডে, মোরাল অব দ্য স্টোরি, আই এম জাস্ট মানে কনসিডারিং দু টু ক্যারেক্টার্স হিয়ার, ওয়ান ইজ সুমন অ্যান্ড আদার ইজ ইয়োর মম। তো এটি আমি আলটিমেটলি পেয়েছি যে একটা মানুষ একদম ইনফিনিটিভাবে আপনাকে ভালোবাসা দিয়েছে, সেটা হচ্ছে আপনার মা। পাগলের মতো ভালোবেসেছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখে আপনাকে ভালোবেসেছে, তার ওই যে আঁচলের গন্ধে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন এটা আমার মায়ের আঁচল, যে যে শরীরের ওম আপনি অনায়াসে বলে দিতে পারেন এটা আমার মায়ের শরীর, যে মানুষটার ভালোবাসার পরশ আপনাকে এক প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় এটা আমার মায়ের পরশ, এগুলো সবকিছু এই ভালোবাসাগুলো সবকিছু আপনার কাছে ভ্রান্ত হয়ে গেছে। একজন বহুরূপী ভণ্ড বেহা একজন চরিত্রের কাছে যার নাম সুমন, তাহলে এই মুখে যখন আপনি বলবেন যে না আমি আমার মাকে অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা করি, আমি বলবো যে এই কথার মধ্যে সামান্যতম কোন সত্যতা নাই। তাই যদি হতো তো এই মায়ের সন্তান হয়ে এই মাকে আপনি কোনোভাবেই এই সন্তান এরকম একজন মানুষের কাছে ছোট করতে পারতেন না।
গুরু আমি বর্তমানে চেষ্টা করছি, ট্রাই করছি, চিন্তা করছি,
কিছু চেষ্টা করছেন না আপনি। ওই ধরনের মিথ্যা ভাষণ কোনোভাবেই এই স্টুডিও থেকে এই হট সিট থেকে বলবেন না শায়লা। আপনার প্রশ্নে অনেক ভালোবাসা আমার, অনেক শ্রদ্ধাও আমার, যেহেতু জীবনে জ্ঞান হওয়ার পর থেকে শুধু ভালোই বেসেছেন আপনি, অনেক সহানুভূতি আপনার, কিন্তু প্লিজ আপনি আবেগে ভাসছেন নিজে সেটা ঠিক আছে, আবেগে ভেসে গিয়ে এমন কোন তথ্য আমাদেরকে দিবেন না যে তথ্য আপনি কোনোভাবে মেনটেন করতে পারবেন না আপনার পরবর্তী জীবনে। বরং এটাই সত্য যে স্টুডিও থেকে বের হওয়ার পরে যদি কোনো ফোন কল চলে আসে সুমনের কাছ থেকে যে আমি সবকিছু আবার, এটা হয়তো 25তম প্রতিজ্ঞা হবে আপনার কাছে, সবকিছু ভুলে গিয়ে আমি আবার তোমার কাছে আসতে চাই, তুমি ফিরে আসো আমার কাছে, সবকিছুকে ভুল প্রমাণ করে আপনি ছুটে চলে যাবেন তার কাছে।
গুরু আমি একটু কথা বলবো, আমি কিন্তু এটাও চিন্তা করেছি যে আমার নিজের লাইফ ভুলে আর আমি নতুন করে আর ভালোবাসতে পারবো না, তবে আমি এখন আমি যা করব যদি আমি কিছু করতে পারি আমার মাকে আমি দেখব, আমার মার খুব আশা যে আমার ছোট বোনটাকে আমি দেখব, আমি সেজন্যই এখন কিন্তু ওইভাবে আমি মানে চিন্তা করি, আমার কথা চিন্তা করি, আমি এখন ওইভাবে বলি না যে সুমন ছাড়া আমি বাঁচবো না আমি মরে যাব, ওগুলো চিন্তা করি না। পুরো
মায়ের কথা যদি চিন্তা হয়ে থাকে এই যে সুমনকে নিয়ে যে আপনি গিনিপিগ এক্সপেরিমেন্ট, যে আপনি ভালোবাসার নামে যে ধ্বংসাত্মক খেলায় মত্ত হয়েছেন, আপনার রাস্তাঘাটে চলাফেরা করার সময় তো নিজের প্রতি আপনার মনোযোগ থাকে না, এবং আপনার আপনার আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন সেই ক্ষমতা সেই শক্তি আপনি হারিয়ে ফেলেছেন, এটার কনসিকোয়েন্স যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। মায়ের প্রতি সে দরদ সে ভালোবাসা সে শ্রদ্ধাবোধ থাকলে কি আপনার মধ্যে এই জিনিসগুলো দেখা যেত? আমাদেরকে কি এই অবস্থাতে আপনাকে দেখতে হতো? আপনাকে দেখে মনে হচ্ছে একদম একদম সাইকো, একদম সাইকোলজিক্যালি ডিসঅর্ডার, সাইকোলজিক্যালি একদম অ্যাবলিস্ট একজন মানুষ আমার সামনে বসে আছে, এই অবস্থা থেকে আপনাকে দেখতে হতো আমাদেরকে?
গুরু আমি প্রতিনিয়ত চেষ্টা করি।
কিসের চেষ্টা? চেষ্টা করে পারা যায় না একটা মায়ের মুখের ওই হাসিটাকে সারা জীবন অম্লান করে রাখার জন্য? আমি বিশ্বাস করি না যে পৃথিবীতে এমন কোন রাস্তা আছে যে রাস্তা পার হওয়া যায় না, পৃথিবীতে এমন কোন সমুদ্র আছে যে সমুদ্র পাড়ি দেওয়া যায় না, পৃথিবীতে এমন কোন রাত আছে যে রাতকে ভোর করা যায় না, পৃথিবীতে এমন কোন কষ্ট আছে যে কষ্টকে পার করা যায় না, পৃথিবীতে এমন কোন অসম্পূর্ণতা আছে যে অসম্পূর্ণতাকে স্বয়ং সম্পূর্ণতায় পরিণত করা যায় না শুধুমাত্র আমার মায়ের ভালোবাসার জন্য। এনিথিং এনিথিং ক্যান বি হ্যাপেন এনিথিং। মায়ের চেহারা কি কোনোভাবে মনে আসে না প্রত্যেকটা মানুষের জন্য? তো দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড চোখটা বন্ধ করলে তো মায়ের মুখ মনে পড়ে যায়, আপনার মনে পড়ে না?
জি গুরু আমার খুব কষ্ট হলে মাকে ফোন করি।
খুব কষ্ট হলে মাকে ফোন করেন?
মার সাথে কথা বললে একটু কথা বললে মনটা হালকা হয়, মাঝে মাঝে মানে নিজেই বলি যে আমি এত চেষ্টা করি আমার কোনো কিছুতে কোনো সফলতা নেই।
সফলতা সফলতা তখনই আসবে, কেন জানি আমার মনে হচ্ছে যে বলছিলেন না যে আমি জায়নামাজে বসে স্রষ্টাকে ডাকি যে রাব্বুল আলামিন আমি তো তোমার জন্য সবসময় প্রার্থনা করি, আমাকে তুমি আর পরীক্ষা দিও না, আমাকে আর এমন কোন কষ্টের মধ্যে দিও না। কষ্ট করতে করতে লাস্টের শেষের দিকে আপনার হয়তো পরিস্থিতি এরকম হয়েছে যে আমাকে এমন বেশি কষ্ট দাও যাতে করে কষ্টের সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। স্রষ্টা হয়তো আপনার কথা কোনো না কোনো ভাবে শুনেছেন, যে কারণে এই রকম একটা ভণ্ড এরকম একটা পিশাচ বহুরূপীর কাছ থেকে আপনাকে স্রষ্টা সাহায্য করছেন ফিরে আসতে। কাম ব্যাক, জাস্ট কাম ব্যাক। আপনার মতো ভালো অনেক অনেক সৎ ভালোবাসার পূজারীদীপ্ত একজন মেয়ে এভাবে শেষ হয়ে যাবে, কবে খবরের পাতায় চলে আসবেন যে নিজের অজান্তে অমনোযোগী হয়ে রাস্তা পার করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছেন? আমরা দেখতে চাই না এই দৃশ্য, দেখতে চাই না কোনোভাবে। মুহূর্তের দুর্বলতায় কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলেছেন, আমরা আর কোনো দৃশ্য এরকম ভাবে দেখতে চাই না। আমরা আসলে বিরক্ত, আমরা এই ধরনের দৃশ্যের সামনে পড়তে পড়তে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি, আর একটা শায়লাকে আমরা হারাতে চাই না। এ ধরনের ভণ্ডদের কবলে পড়ে একটা শায়লাকে হারাতে চাই না। জাস্ট রিটার্ন ব্যাক, ডিয়ার প্লিজ রিটার্ন ব্যাক। বহুত হয়েছে, কালে কালে অনেক বেলা হলো, এরকম ভাবে সুমনেরা অনেক শায়লাকে নষ্ট করে দিয়েছে। জাস্ট রিটার্ন ব্যাক ডিয়ার। আগামী কয়েকটা দিন, আগামী কয়েকটা মাস, আগামী কয়েকটা বছর সমস্ত কিছু কুরবান ওই মায়ের জন্য, যেদিন মা থাকবে না, না ওই মা যেদিন থাকবে না, স্রষ্টা অনেক দরদ, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা যে মাকে দিয়ে রেখেছে তোমার কাছে, যেদিন থাকবে না, যেদিন তিনি ডেকে নেবেন তার কাছে, সেদিন আর মুখ লুকানোর কোনো জায়গা পাবে না শায়লা। সেদিন আর কাউকে কোনো কিছু দেওয়ার মতো সত্যি জায়গা হারিয়ে ফেলবে। এই পৃথিবীতে থাকতে থাকতেই শেষবারের মতো চেষ্টা করো ঘুরে দাঁড়াতে, শেষবারের মতো চেষ্টা করো নিজের ওই প্রতিষ্ঠাটা পেতে, শেষবারের মতো চেষ্টা করো শৈশব কৈশোরে যে স্বপ্নগুলো দেখতে তুমি বিভিন্ন রকমের লক্ষ্য নিয়ে বড় হয়েছিলে, তার কোনো একটা স্বপ্ন পূরণ করতে। তোমার জন্য বাঁচা বন্ধ করে আজ থেকে আমার অনুরোধ, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে কাল থেকে তোমার মায়ের জন্য বাঁচো, তোমার জন্য বাঁচা বন্ধ করো আজ থেকে, কাল থেকে তোমার মায়ের জন্য বাঁচো, এবং খুব অল্প সময়ের মধ্যে মাকে এমন কিছু উপহার দাও। তুমি জানো না যে তুমি যখন ঢাকায় আসো মাকে বহু কথা শুনতে হয়েছে, সহ্য করতে হয়েছে আশপাশের মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে, হয়তো বাড়ির খুব কাছের মানুষজনের কাছে, যে মেয়েকে কথা শুনে মেয়ের কথাকে পাত্তা দিতে গিয়ে এমন একটা জায়গায় পাঠালেন, দেখেন মেয়ে কি করে কি করে না। এই কথাগুলোকে আমি ছিলাম ওই সময় যখন আমি তোমার এই মাকে এই কথাগুলো বলেছে, আমি কি উপস্থিত ছিলাম? অফে রেখে আমার সাথে তোমার এগুলো কথা হয়েছে? আমি বলতে পারছি, কারণ তোমার হয়ে এখন ভাবছি আমি অনেকটা তোমার হয়ে গেছি, তাই প্রচন্ড ভালোবাসায়, প্রচন্ড স্নেহে, প্রচন্ড মমতায়, তাই বলতে পারছি যে কত কিছু সহ্য করে তোমাকে ঢাকার বুকে পাঠিয়েছেন। মফস্বল থেকে যখন একটা মেয়েকে নিজের ভরসাতে পাঠিয়ে দেয় তখন সে মাই জানে যে কত কিছু সহ্য করে তাকে পাঠাতে হয়। বিনিময়ে কিছু দিতে পারোনি, ভালোবাসার মতো এক্সপেরিমেন্ট করতে গিয়ে বাকপারের পাল্লায় পড়ে দিনকে দিন নিজের জীবনটাকে ধ্বংসস্তূপের কাছে নিয়ে এসে দাঁড় করিয়েছ। জাস্ট রিটার্ন ব্যাক, জাস্ট রিটার্ন ব্যাক। তোমার এক মুহূর্ত নষ্ট করার মতো ইখতিয়ার আর নাই। আমার কথা কি তোমার কাছে পরিষ্কারভাবে পৌঁছাচ্ছে শায়লা? জাস্ট রিটার্ন ব্যাক।
আই উইল বি,
ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু। কালকে আজকে যে স্টুডিও থেকে বের হওয়ার পর্যন্ত তো এইভাবে ভেবো তুমি যে তোমার একটা মুহূর্তের জন্য এই এই পরবর্তী পথ চলা পরবর্তী জীবনটা তোমার না, এই জীবনটা তুমি উৎসর্গ করলে তোমার মায়ের জন্য, তার মুখের সেই চওড়া হাসি ফুরিয়ে দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মায়ের মতো করে নিজেকে গড়ে তুলো। বলো যেন আমার পক্ষে সম্ভব না, ওই বাকপারের পা ধরে বাকি জীবন পার করব, একদম একটা স্যান্ডউইচের মতো, একদম একটা অথর্বের মতো, একদম একটা ব্যক্তিত্বহীন মানুষের মতো। যদি এটাই পারো তাহলে সেটাই করো, আর যদি বলতে পারো যে না হ্যাঁ পারবো তাহলে বলো। বাট কথা দিচ্ছ তাকে, সেই অ্যাঞ্জেলকে, পৃথিবীতে মা পাঠ না পাঠালে পৃথিবী সৃষ্টি করতেন না স্রষ্টা। পারবে, তোমার জন্য বাজবে এখনকার পর থেকে, নাকি সেই মায়ের জন্য বাজবে?
মায়ের জন্য বাজ।
সম্ভব?
সম্ভব।
সুমনের মতো কথা দিচ্ছ না তো যে বারে বারে কথা দিয়ে, আমি ইনফ্যাক্ট ওই বাক্যের নামটা মুখে আনতে যাচ্ছি না। সম্ভব? তোমার ঘৃণাতেও তাকে রাখবে না, তোমার ভালোবাসাতেও তাকে রাখবে না, তোমার ওনলি ওয়ান ফোকাস, কিভাবে আমি মা যে আমাকে এত কিছু দিয়ে এত কি বিনিময়ে এত কিছু কষ্ট দিয়েছি আমি তাকে, সেটা কিভাবে ফিরিয়ে দিতে পারি। মারা একটা সময় গিয়ে না তার সন্তানের মধ্য দিয়ে নিজেকে বাঁচতে চান, তো সে মা কোনোভাবেই কিন্তু ডিজার্ভ করে না যে তোমার মতো একটা, আমরা তোমার কথা শুনলাম কি ইমপ্রেস শায়লা, তুমি যখন কথা বলছিলে না যে তোমার সাজগি, তোমার ওয়ে অফ প্রেজেন্টেশন, তোমার সরলতা এত এত বেশি ইম্প্রেসিভ শায়লা, আমরা সবাই বলেছি হারিয়ে ফেলো না। আমি রিপ্রেজেন্ট করি কোন এক বহুজাতিক কোম্পানিকে, আমি বিশ্বাস করি যে এই ধরনের মানুষ কিন্তু খুব বেশি জনমূল্যায়ন হবে তা নয়, ইটস এ ম্যাটার অফ টাইম, উই আর লুকিং এ হেড হিয়ার।
ইনশাল্লাহ আমি করব, মায়ের জন্য বাঁচব, ভুলভাবে বেঁচেছি এতদিন, ভুল মানুষের জন্য, মার কথা মাথায় ছিল কিন্তু ওইভাবে চিন্তা করিনি কখনো।
চিন্তা করা উচিত, মা যখন মা হন তখন তার সন্তানের মাঝ দিয়ে জীবনের বাকি জীবনটা দেখতে চান, এটা দোষের কিছু না। তুমি বলছিলে যে অনেক কষ্ট হওয়ার পরেও মা কখনো বুঝতে দেননি, বুঝতে দেয় না মাছ দিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে বারবার ওই সুমনের মতো একটা বাটপারের পায়ের কাছে নিয়ে যেয়ে ফেলেছো। একবার কল্পনা করে দেখো তো যে সুমনের পায়ের কাছে তোমার মায়ের মুখটা পারবে কেটা করেছো তুমি তোমার এই গত দু তিন বছরে তোমার কাজের মধ্য দিয়ে অহনিশ করেছে, এখন তো শুনতে মনে হচ্ছে তোমার কান সহ্য করতে পারছে না। এই কান্না যেন তোমার কেমন নাও, নিষেধ করবো না, বাট আমি চাইব যে কান্না যেন তোমার শেষ কান্না হয়। অনেক স্নেহ তোমার প্রতি আমার, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি তোমাদেরকে, যারা সরল মনে ভালোবাসা সাথে থাকতে চায়। আমার তোমাকে এভাবে কথা বলতে কোনোভাবেই ভালো লাগছে না, তুমি বিশ্বাস করো বা নাই করো।
গুরু, আমার হাতে ওর দেয়ার একটা আংটি আছে, এটা আমি ভেবেছিলাম আমার আমৃত্যু আমার হাতে রাখব। আমি আপনার সামনে খুলে ফেললাম।
হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না যে আমি এটা জানতামও না, এখন শুনলাম যে সাদা একটি আংটি ওর হাতে ছিল। এটা কি তুমি এর আগে কখনো খুলেছ?
না, ওইভাবে খোলা হয়নি, মানে হয়তো বা হাত বসে না, কখনো ওইভাবে খোলা হয়নি। কিন্তু
এই ফার্স্ট টাইম কি তুমি এরকম একটা নিয়াত নিয়ে খুলছো যে আমি আর কখনো এই আংটি পরব না?
না পরব না, আমি চেয়েছিলাম আমার আমৃত্যুই আমার হাতে থাকবে, এটা আমি ফেলে দিলাম।
কষ্ট পাই অনেক, আমি
কোন অনেক কষ্ট করি মনটাকে একদম বুঝতে, একদম দৃঢ়ভাবে শক্তভাবে করব, নিজে সবকিছু করব, তারপরও মানসিকভাবে দুর্বল হয়ে যাই। আজকের পর থেকে মার কথা চিন্তা করব, কথা দিলাম।
যদি সত্যি এটা ঘটে থাকে শায়লা, এটা একটা ক্যারিশমা হবে পৃথিবীতে, যে পরিস্থিতি যায় না কেন, যাই পরিস্থিতি হোক না কেন, মা যেন কোনোভাবে পরাজিত না হয়। এ ধরনের বাটপাদের কাছে কখনোই না হয়। তুমি আমি অবাক হলাম যে যখন আমি বলছিলাম যে তোমার মায়ের মুখটা কল্পনা করো যে বাটপার সুমনের পায়ের কাছে টুপুটি খাচ্ছে, তুমি সহ্য করতে পারছিলে না, কান চেপে ধরছিলে, কিন্তু তুমি তোমার ব্যবহার দিয়ে তোমার কার্যকলাপ দিয়ে প্রায়শই এরকম পরিস্থিতি দিনের পর দিন তৈরি করেছে। ফাইনালি তুমি নিজের থেকে নিজের ভেতর থেকে যে তাগিদ অনুভব করেছ যে এনাফ, আমার এখানে বন্ধ হওয়া উচিত, এবং যেটা বললে যে আমৃত্যু পরিকল্পনা করেছিলাম যে আংটিটা আর খুলব না, প্রচন্ড ফেনায় প্রচন্ড কষ্টে মায়ের প্রতি প্রচন্ড রকমের কমিটমেন্ট থেকে এটা খুলে ফেলেছে, এবং আমাদেরকে কথা দিয়েছ যে আজকের পর থেকে তুমি বাঁচবে সেই মানুষটির জন্য, যে মানুষটি তোমার পৃথিবীতে সবচেয়ে বড় আলোর উৎস, সেই মায়ের জন্য। এবং আমরা চাইব যে তোমাদের জন্য হোটেল প্রাসাদ প্যারাডাইজের যে যে স্পন্সরশিপ আছে 2 রাত এবং 3 দিন উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেই আমাদের সবার প্রিয় মাকে নিয়ে ঘুরে আসো। এবং নতুন করে আবার বাঁচা শুরু করো।
গুরু অনেক বেশি ধন্যবাদ আপনাদের গিফটের জন্য। হয়তোবা আমার অফিসিয়াল কারণে আমি যেতে পারবো না, তবে আপনার কাছে রিকোয়েস্ট আমার মাকে আমি পাঠাতে চাচ্ছি।
সেটাই, এবং তোমার ভ্যালিডিটি থাকে অ্যাটলিস্ট টু মান্থ। আমি এটা বলছি এই কারণে যে অনেক সময় প্রকৃতি অনেক উদার হয়ে থাকে, আমাদের দেশে যেহেতু এত চমৎকার একটি জায়গা আছে সেখানে গিয়ে নতুন করে নিঃশ্বাস না নতুন করে আবার বাঁচার জন্য।
মায়ের অনেক শখ ঘোরার, আমার খুব ইচ্ছা, আমার কিন্তু বাসে চড়া সহ্য করতে পারে না। আমার খুব ইচ্ছা যে আমার এক সময় অনেক যখন টাকা হবে, টক্সিস বাজারের কথাই বলেছিলাম যে তোমাকে ফ্লাইটে করে নিয়ে যাব, তোমাকে ঘুরিয়ে নিয়ে তোমাকে অনেক ঘোরাবো আমি। আমার খুব ইচ্ছা আমার আমাকে হজে পাঠানো, আল্লাহ যেন আমার ইচ্ছা পূরণ করে আমার জন্য দোয়া করবে।
হ্যাঁ, আমরা অবশ্যই দোয়া করি যে স্রষ্টা সমস্ত ইচ্ছা পূরণ করুক তোমার। আমাদের সময় শেষ হয়ে এসেছে, ইনফ্যাক্ট 11 মিনিট পার করে ফেলেছি। মনে কষ্ট রেখো না, শুধু বিশ্বাস করো যে আমি ওই জায়গা থেকে তোমাকে এই কথাগুলো বলেছি। অনেক ভালোবাসি তোমাদেরকে, তোমাকে যারা ভালোবাসার পূজারি। আমার মনে হয় যে আমার সে অধিকার আছে বলার, সেই অধিকার থেকে বলেছি।
জি গুরু, আমি আসলে বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত, কারণ এভাবে অনেকটা দিন পার করে আসছি, তো কারোর কাছ থেকে যে সাজেশন নিব, ফ্যামিলির কাছ থেকে তো কোনো বলার প্রশ্নই আসে না। এই জন্যই আপনার কাছ থেকে মানে নেয়ার জন্যই আর কি আসা, অনেক ইচ্ছা নিয়ে যে না আমি এরপর আমার জীবনের কোনো একটা ট্র্যাক মনে হয় আমি খুঁজে পাবো, যে হ্যাঁ এ থেকে আমি চলব। আপনাকে অনেক বেশি ধন্যবাদ, এবং আমাদের সাথে যে ভাইয়া এবং আপু আছে তাদের, আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দিয়েছেন এরকম এত মানে কি বলবো এরকম এমন একটা প্রোগ্রামে আসা, যেখানে আসলে আসলে মানুষ নতুন করে বাঁচতে শিখতে পারে, জীবনের মানেটা বুঝতে পারে যে তার আসলে কি করা উচিত। আমরা আসলে শুধু শুধু ভাসতে থাকি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ গুরু, আমার জন্য দোয়া করবেন।
অবশ্য দোয়া করে আমি শেষ হাসি, এখনো হাসতে পারিনি, তখন হাসবো যেদিন শুনবো আমার শাইলা অনেক ভালো আছে, অনেক সুখে আছে, অনেক বড় করে বাঁচছে, আর তার জন্য বাঁচছে যে মাকে শাইলা অনেক ভালোবাসে। মা এবং মেয়েকে একদিন যদি কোনদিন ছবিতে দেখি হঠাৎ চিনতে পারবো, হয়তো শাইলা আমার হটসিটে একদিন বসেছিল এবং মাকে সাথে নিয়ে হয়তো কোন পুরস্কার নিচ্ছে বা কোনো মেডেল নিচ্ছে কোনো একটি ভালো রিকগনিশনের জন্য। আমার বিশ্বাস করো শাইলা, বুক চওড়া হয়ে যাবে। আজ পর্যন্ত বন্ধু, যারা যেখানে আছেন ভালো থাকবেন, ভালো আপনাদের ভালো থাকা এটাই থাকবে আমাদের কল্পনাতে। কিছু টেক্সট, কিছু প্রাপ্তিস্বীকার, তারপর এখনই বিদায় নিব।
অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করুন।
This track was downloaded from FusionBD.com.